exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আমি আরজে কিবদিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রাত 11:05 হচ্ছে সময় এবং আমার সঙ্গে একজন গেস্ট রয়েছেন যার জীবনের গল্প আজকে এখানে উপস্থিত হবে। রমজানের মাসে যারা সারাদিন রোজা রেখে আজকে এই অনুষ্ঠানে কান পেতে আছেন এবং এই অনুষ্ঠান শুনে অনেকে রাত জেগেও সেহরি খেয়ে ঘুমোতে যাবেন, তাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, অনেক অনেক বেশি দোয়া, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আমরা শুরু করছি আমাদের প্রিয় এই অনুষ্ঠানটি এবং অনুষ্ঠানের শুরুতেই আজকে আমরা দেখে নিতে চাই কে রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে আপনি আপনার নাম এবং কোথায় থাকেন, বয়স এগুলো একটু বলুন।
আমার নাম শিহাবুদ্দিন, আমি থাকি ঢাকা মিরপুর চৌদ্দ।
ওকে, আর জন্ম জেলা?
আমার জন্ম জেলা টাঙ্গাইল, থানা দেলদুয়ার, গ্রামের নাম ফাজিলহাটি।
ওকে, তো আপনি হ্যালো 8920 শোনেন?
মোটামুটি শোনা হয়।
মোটামুটি শোনা হয়। আপনার জীবনের গল্প আমরা প্রচার করতে চাই, আপনি কোথা থেকে শুরু করবেন বলুন, একেবারে ছোটবেলা থেকে?
আমি একবারে ছোটবেলায় যা শুনছি আমার দাদার লাইফের থেকে কিছু আমি
বলুন।
দাদা ছোট সময় অভাবী ঘরে জন্ম নিয়েছিল, তাকে পালতে দেওয়া হয়েছিল কোন একটা সংসারে, সচ্ছল সংসারে, তাদের তারা নিঃসন্তান ছিল। আমার দাদাকে নেওয়ার পর ওনাদের ঘরে সন্তান আসে এবং আমার দাদাকে তারা আশ্রয় দেয় না। বাধ্য হয়ে দাদা তার জন্মদাতা পিতার কাছে যায়, সেখানেও আশ্রয় পায় না। তারপর আমার দাদা মানুষের বাড়িতে কাজ করত, বিনিময়ে কিছু ভাত খেতে পেত।
আশ্রয়টা পেত না কেন?
যারা নিঃসন্তান ছিল তাদের সন্তান আসলো, তাদের সম্পদের ভাগ দিতে হতে
হতো, এইরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন।
জন্মদাতা পিতা সে তো আগের থেকেই খুব কঠিন জীবন, যার কারণে তাকে পাল্টে দেওয়া হয়েছিল। তো আমার দাদা মানুষের বাড়িতে কাজ করত, খেত, চলত, এইভাবে একটু বড় হওয়ার পর থাকা খাওয়ার পাশাপাশি কিছু টাকা পয়সাও দিত। এভাবে দাদা কিছু টাকা জমাইছিল। তারপর আমার দাদার শ্বশুরের পাঁচটি মেয়ে ছিল, সবার ছোট মেয়েকে দিয়ে আমার দাদাকে দিয়ে বিয়ে করিয়ে শ্বশুর বাড়ি থেকে যায় দাদা। দাদার চাচা শ্বশুর খুব প্রভাবশালী ওই এলাকার, সম্পদশালী, টাকা পয়সা সব দিক দিয়ে। আমার দাদাকে বিয়ে করার পর দাদা খুব হিসেবি লোক, খুব পরিশ্রমী, তো দাদার উন্নতি হয় ভালো। তারপর আমার বাবার জন্ম হয়, বাপ বেটা দুইজনে প্রচুর কঠিন পরিশ্রম করে, তারপর তাদের প্রচুর উন্নতি হতে থাকে। এটা আমার দাদার যে চাচা শ্বশুরের যে ছেলেরা ছিল তারা তো আগে থেকেই প্রভাবশালী, তারা এটা ভালোভাবে মেনে নিতে পারতো না। তারপর দাদা তাদের ছাড়া চলতেও পারবে না, তাদের সাথে মিল দিয়ে থাকতো কিন্তু তারা উপরে উপরে তাকে, আমার দাদাকে খুব ভালোবাসে কিন্তু মূল জায়গায় ক্ষতি করে দেয়। আমার দাদা যে এলাকায় ছিল, আমাদের বাড়ি যে এলাকাটা হিন্দু প্রধান এলাকা, হিন্দুরা আমার দাদাকে খুবই ভালোবাসতো, খুবই ভালোবাসতো। তারা এখন অনেক কমে গেছে, হিন্দু ইন্ডিয়ার দিকে চলে গেছে বেশিরভাগই। হিন্দু লোকেরা যাওয়ার সময় ওই জমি জমা বিক্রি করার সময় অন্যের চেয়ে অনেক কম দামে আমার দাদাকে বাবাকে দিয়ে যেত। এইভাবে এক সময় দেখা গেল যে তাদের চেয়ে আমার বাপ দাদার সম্পদ আরো বেশি হয়ে যাচ্ছে এবং খুবই উন্নতি আমাদের সংসারে। এর মধ্যে আমার দাদি আমার মাকে খুব একটা ভালো চোখে দেখতো না। আমার বাবা একাই, তার কোনো ভাইও নাই, বোনও নেই। ওই যে দাদার যে চাচা শ্বশুরের ছেলেরা, তারা তো গ্রামের প্রভাবশালী লোক, তারা আমার দাদিকে বুদ্ধি দিয়ে আমার বাবাকে পাশের বাড়ির একটা মানে তালাকপ্রাপ্ত মহিলার সাথে বিয়ে দিয়ে দেয়। আমার মা থাকা অবস্থায় আমরা আট ভাই বোন,
তখন আট ভাই বোন,
আট ভাই বোন।
ওকে,
তাদের উদ্দেশ্য ছিল সংসারটা নষ্ট করা। এইটা আবার আমাদেরও কিছু ভালো লোক ছিল যারা আমাদের ভালো চায় গ্রামে, তারা আবার আমার বাবাকে আমার দাদিকে প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামের আর একটা মেয়ে মানুষ, বলা চলে গায়ের রংটা কালো ছিল, বিয়ে হয় না, বয়স্ক লোক, তখন তার বয়স সম্ভবত 27-28 আর আমার দাদার বয়স 60-70, তা আমার দাদাকে দিয়ে তাকে বিয়ে করে দেয়। অর্থাৎ আমাদের একটা সংসারে তখন দাদি বাবার সাথে একটা হয়ে গেল আর আমাদের পৃথক করে দিল। আমাদের সংসারে তখন 6,000 টাকা ঋণ ছিল। তা যা হোক, আমি ছোট সময় থেকেই খুব সহজ সরল, মোটেই মিথ্যা কথা বলতে পারতাম না, মানুষের দুঃখে কষ্টে আমি যেভাবেই হোক তাকে সহায়তা করার চেষ্টা করি। ছোট সময় অনেক প্রেমের উপাখ্যান মানুষের কাছে শুনতাম মুখে মুখে, বিশেষ করে লাইলি মজনুর প্রেম কাহিনী শুনতাম এবং তখন আমি ভাবতাম যে তাদের জীবনটা অনেক সার্থক, তারা অনেক আগে মারা গেছে, কিন্তু এটা যে একটা উপাখ্যান এটা আমি মনে করতাম না, হয়তো বা তারাও জানতো না, তারাও মনে করতো সত্য কথাই। তো যাই হোক, আস্তে আস্তে আমার স্কুলে যাওয়া শুরু হয়। আমাদের পাশের গ্রাম পটিয়াজানি, ওখানে সরকারি প্রাইমারি স্কুলে আমি যাতায়াত করি। ছোট সময়ে আমি লেখাপড়া তেমন একটা ভালো পারতাম না, ওয়ান টুতে মার খেতে হতো, আর স্কুলে না গেলে বাড়িতে বড় ভাই খুবই মারতো, তাকে দেখেই ভয় পেতাম। যেভাবে হোক স্কুলে যেতাম, ফোরে ক্লাস ফোরে যখন পড়ি ওই স্কুলে আগে যেতাম, স্কুলে যা খেলাধুলা করতাম, ছেলে মেয়ে সব মিলেমিশে খেলাধুলা করতাম। এদের মধ্যে ওই গ্রামেরই, পুটিয়াজানি গ্রামেরই আনোয়ারা নামে একটা মেয়ে ছিল, সে আমাদের সাথেই পড়ে।
কোন ক্লাসে থাকা অবস্থা কথা বলছি?
ক্লাস ফোরে।
ক্লাস ফোরে গল্প। ওকে,
তো ও একটু আমার কাছাকাছি থাকে আর কি, একটু ভালো লাগা তাই, আর কিছুই না। এর মধ্যে আবার এটা আমার বন্ধু যারা ছিল তিন চারজন ভালো ছাত্র স্টুডেন্ট, এর মধ্যে আবার আমারও একটু লেখাপড়ায় উন্নতি হয়েছে। তো ওরা আবার এটা মুখে মুখে একটু মানে হাসি তামাশার মতো করে বলা বলি করতো। ওই ফাইভ ওই একই অবস্থায়, ওখানে লাহাটি স্কুল নামে একটা লাহাটি হাই স্কুল, লাহাটি স্কুলে সিক্স এ যা ভর্তি হলাম। এর মধ্যে ওখানে গিয়েও আমার এই যে বন্ধুরা, ওরা ওরকম সবার মুখে মুখে বলে দিছে, ওদের ওরা প্রেম করে, ওদের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু আসলে তখন মানে ওইরকম ভাবে মনে কোনো টান না। এর মধ্যে কে যেন একদিন আমাদের ক্লাসের বেঞ্চের মধ্যে আমার নাম আর আনোয়ারার নাম লিখে প্লাস দিয়ে রাখছে। আনোয়ার বড় ভাই আবার তখন ক্লাস টেনে পড়ে, ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয় সে। আমি খুব ভয় পেতাম। তো একদিন আমি ক্লাসে বসে আসছি, ক্লাস শুরু হওয়ার আগে আনোয়ারার ভাই শহীদ ভাই আর কি আর ওনার এক ফ্রেন্ড এসে বেঞ্চের মধ্যে কি যেন খুঁজতেছে, ছেলেদের ফার্স্ট বেঞ্চে আমি বসে পড়া শিখতেছি, মেয়েদের ফার্স্ট বেঞ্চে কি যেন খুঁজতেছে। তো ওনারা খুঁজে চলে গেল, আমাকে কিছু বললো না। একটু পর আমি আবার ওখানে গিয়ে দেখলাম যে আমার নাম আর ওর নামটা প্লাস দিয়ে কে যেন লিখছে। জানি না, এটা আমাদের প্রথম পিরিয়ডটা হয় ধর্ম স্যারের, হাফিজ স্যার। তো উনি আমাকে খুব ভালোবাসত, ওনার সাবজেক্টে আমি ফার্স্ট হতাম। তো উনি আসার সাথে সাথে আনোয়ারা এটা বিচার দিল স্যারের কাছে যে এরকম আজে বাজে কথা লিখে। তখন স্যার বললো হয়তো যার নাম লিখছে সে হয়তো লিখে নাই, লিখছে অন্য একজন, কিন্তু শাস্তিটা তো তাকে দেওয়া যাবে না, এটা স্যার না দেখেই বললো। তো যদি ধরা পারি কে এই অপরাধটা করছে তাহলে আমি ঠিকই বিচার করব। তারপর থেকে তোর প্রতি আমি দুর্বল হতে লাগলাম, এবং ও মনে হয় যে আমার প্রতি একটু দুর্বল, ক্লাসে বসে পড়া বলি বা এই ফাঁকে ফোঁকে ও আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, এভাবে চলতেছে, ভালোই লাগে। তো
আনোয়ারা
ভালো লাগে।
ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি ছিল?
ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওরা মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে একটু শিক্ষার দিক দিয়ে ভালো মানের।
ওকে,
কিন্তু আমাদের ফ্যামিলি আবার ইউনিয়নের মধ্যে সবচেয়ে টপ লেভেলের আর কি, সম্পদের দিক দিয়ে বললে, জমি জমার দিক দিয়ে বললে।
ওকে,
আর আমরা হচ্ছে সুন্নি গোষ্ঠীভুক্ত সম্প্রদায়ভুক্ত, ওরা হচ্ছে শিয়া।
জি।
তো সেভেনে উঠে আমার রোল নং হলো ৬, ওর রোল নং সম্ভবত ১৫-১৬। মেয়েদের মধ্যে ও আর ওর বান্ধবী লাভলি নামে একটা মেয়ে ছিল, ওরা দুইজন ছিল ভালো স্টুডেন্ট। আমরা স্কুলে যাই আসি, এই সেভেনে থাকতেই চেষ্টা করি যেন আমরা দুইজনে একত্রে যাই আসি। আমাদের বাড়ির থেকে স্কুলে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগতো হেঁটে।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমাদের এই মায়ের ঘরে আমরা তিন বোন পাঁচ ভাই। হ্যাঁ, আমার ছোট মায়ের ঘরে সন্তান হয়েছে, ওখানে আমাদের তিন বোন, এক ভাই মারা গেছে আর এক ভাই আছে।
শুধুমাত্র কৃষি কাজ করে আপনাদের পরিবার চলতো?
হ্যাঁ, সব ভাইয়েরাই খুবই পরিশ্রমী। এবং
কিন্তু বাবা কিভাবে চালাতেন?
মানে প্রতি বছরই আমাদের এলাকায় জমি জমা বিক্রি হলে আগে মানুষ আমাদের কাছে আসে।
ওকে, আমরা মানে গৃহস্থ পরিবার ছিলেন মোটামুটি। কয় বিঘা জমির মালিক ছিল আপনার বাবা ওই সময়টাতে?
এখন আমি বলতে পারবো না, এখন আমি আমাদের সব জমি চিনি না।
ঠিক আছে, বলুন। তারপর
স্কুলে যেতাম আসতাম, খুব ভালো লাগতো, চেষ্টা করতাম একত্রে রওনা দেওয়ার। অনেক দূরে থেকে আমি খেয়াল করতাম ও আছে নাকি পিছনে না সামনে, ও চেষ্টা করত, ও যদি সামনে থাকে তাহলে আমি এমন জোরে হাঁটতাম যে আমার সামনে গাছপালা থাকলে ভেঙে যাবে,
মানে ওকে রিচ করার জন্য।
হ্যাঁ, যত তাড়াতাড়ি আমি ওকে যা পাবো তত সামনে পথটা লম্বা থাকবে, আমি তত বেশি সময় ওর সাথে
একসাথে যেতে পারবো। কোন ক্লাসে পড়েন তখন আপনি?
তখন আমি সেভেনে।
একই স্কুলে?
একই
স্কুলে। ওকে, ঠিক আছে, বলেন। তারপর
আর যদি দেখতাম যে সামনে দেখা যাচ্ছে না, তাহলে আমি মানে এত আস্তে আস্তে হাঁটতাম যেন কেউ না বুঝতে পারে আমি সামনের দিকে যাচ্ছি না পিছনের দিকে।
ওকে,
হয়তো বা তারপরেও যদি দেখা যাচ্ছে যে না ওকে দেখতেছি না, তখন ওই রাস্তার মধ্যে ছোট ছোট গাছ ছিল, ভেন্না গাছ চিনেন কিনা?
জি, ভেন্না গাছ চিনি।
ভেন্না গাছ ছিল, ওই ভেন্না গাছের নিচে দাঁড়াতাম ছায়ার মধ্যে, মানুষকে বোঝাতাম যে আমার রোদ লাগছে, পিছনের দিকে তাকিয়ে থাকতাম। অনেক দূরে থেকে দেখা যেত যে হ্যাঁ ওই তো হয়তো আসতেছে, কেমনি যেন আমি ঠিক পেতাম, ও বের হতো ঠিকই আমি ঠিক পেতাম, ভুল দেখতাম না, ওকে মনে করছি অন্য কেউ, তা না, অনেক দূরে থেকে ছায়া ছায়া দেখা যায় মনে হতো। আর ওকে যখন দেখতাম আমার বুকের মধ্যে বিদ্যুতে আকাশের চমকালে যেরকম একটা ঝিলিক দিয়ে ওঠে, আমার বুকের মধ্যে ওই রকম একটা ঝিলিক আসতো।
100% true, I agree.
এরকম আজকের মোবাইলটা ওই সময় আমি খুব প্রয়োজন অনুভব করতাম, ভাবতাম যে আমার পকেটে মনে একটা জিনিস থাকতো, এখন ও কেন দেরি করতেছে, ও সামনে না পিছনে, আমি যদি একটু জানতে পারতাম তাহলে কত ভালো হতো। সেই 1982-83 সালের কথা, সেভেনে থাকতে বরাটি স্কুল আমাদের ওই এলাকার, ওখানে নাকি অনেক ভালো ভালো স্টুডেন্ট, আমি ওখানে যাওয়ার জন্য বাড়িতে বায়না ধরলাম আমি ওখানে লেখাপড়া করব। তো আমি সেভেন থাকতেই আমি ওখানে চলে গেলাম আবার বরাটি, বরাটি গিয়ে আমার ভালো লাগে না, হলের খাবার দাবার অবস্থা আরো খারাপ, কিচ্ছু খাওয়া যায় না, ভর্তা দেয় লবণ নাই মরিচ নাই, শুধু আলু চাউল পানির মতো মুখ ধোয়া যায়। 18 দিন ছিলাম হলে, 18 দিনের মধ্যে আমার মনে হয় যে 15 দিনই কান্না করছি, বাড়ির থেকে কেউ যায় না।
আপনি পড়াশোনা করছিলেন গ্রামের পাশাপাশি একটা স্কুলে, ওখানে কেন দিল?
ওখানে আমি গেলাম মানে লেখাপড়া ভালো হয় ওই স্কুলে, এটা জেনে।
ও নতুন একটা স্কুলে আপনাকে দিল?
তো আমার ছোট সময় থেকে শুনছি যে প্রেম করলে নাকি মানুষের লেখাপড়া খারাপ হয়, কিন্তু আমার ক্ষেত্রে উল্টাটা হয়েছে,
মানে আপনি লেখাপড়া বেশি বেশি করে,
আমার লেখাপড়া যেভাবেই হোক সর্বোচ্চ ডিগ্রি আমাকে নিতে হবে, এদিকে আনোয়ারা কেউ হাতছাড়া করা যাবে না।
সো আপনি গেলেন হলে থাকলেন, ওই সময়টাতে আপনার খাওয়া দাওয়া ভালো লাগছিল?
খাওয়া দাওয়া ভালো লাগছিল না, এদিকে আনোয়ারার কথাও কিছু কিছু মনে পড়তো। পরে আমি ঈদের ছুটি দিল, আমি বাড়িতে এসে বললাম আমি আর যাব না ওখানে, আমি স্কুলেই করব। তো আমি আবার আসলাম লাহোরি স্কুলে, এর মধ্যে স্যারদের মধ্যেও কিছুটা মানে আমার আনোয়ারার বিষয়টা কিছুটা চলে গেছে, কোনো কোনো স্যার জানে, কেউ কিছু বলে না। স্কুলে গেলে পড়া যদি না পারি আনোয়ারার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, পড়া পারি না লজ্জা, ভীষণ একটা লজ্জা, এই জন্য যেভাবেই হোক পড়া শিখে যেতাম। এবং কি এমন হয়েছে আমার যে হয়তো ভুলক্রমে আমি পড়া দুই একটা সাবজেক্ট শিখিনি, আমি ক্লাসে বসে বসে স্যার আসার আগে আমি ওই পড়া শিখে ফেলতাম। ওর ক্ষেত্রেও এরকমই ছিল সম্ভবত, ওকে আমি তো কখনো জিজ্ঞেস করিনি, তবে ও মানে লেখাপড়া ভালো করতো। যাই হোক, তারপর 8 উঠলাম, আমাদের স্কলারশিপ ব্যাচ আলাদা করলো স্কুলে, আমরা চলে গেলাম ওখানে, আনোয়ারা স্কলারশিপের চান্স পেল না, ওর বান্ধবী লাভলি সে চান্স পেল, মেয়ে একজন ছিল আর আমরা ছেলে ছিলাম সম্ভবত 8 জন। তা আমরা স্কলারশিপের ব্যাস আলাদা সম্পূর্ণ ক্লাস হয় আলাদা আলাদা,
আনোয়ারা চান্স পেল না,
না ও মানে স্কলারশিপের চান্স পেল না, ওই জেনারেল যারা আছে ওদের সাথে ক্লাস করে, আমাদের দেখা সাক্ষাৎ একটু কম কম হয়, পড়াশোনা নিয়েও একটু বেশি মনোযোগী এখন। ও একটা কথা আমি পিছনে রেখে আসছি, আমি এই সেভেনে থাকতে আমার বোনের বাড়ি থাকলাম, আমার বোনের বাড়ি ছোট ফ্যামিলি, বোন দুলাভাই আর একটা ভাগ্নি, আমি কুলে নিতাম, বোনের অনেক হেল্প হতো, আমি বোনের বাড়ি থেকে আসা যাওয়া করি। ওকে আগে তো বাড়ির থেকে আসলে ওকে প্রায় সম্পূর্ণ রাস্তা একত্রে যেতে আসতে পারতাম, এখন তো আর তা জানা না, আমি করি কি উল্টা ওদের বাড়ির দিকে যাই কাছাকাছি গিয়ে তারপর আবার ফেরত আসি বোনের বাড়ির দিকে।
আচ্ছা,
এবং কি আমাদের এই যে স্কুলে যাতায়াতের রাস্তায় বহু মানুষ আমাদের দেখতো ফলো করতো, গ্রামের মানুষ বিশেষ করে, এখন প্রায় 8-10টা গ্রামের মানুষ মোটামুটি আমাদেরকে ফলো করতেছে।
আচ্ছা,
ওই গ্রামের কৃষক কাজ করে, আমরা ওখান দিয়ে যাই, সুন্দর সুন্দর ওই যে কি বিচ্ছেদ গান ওগুলি আমাদের দেখে মানুষ গাইতো, আমরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও শুনতাম, ভালো লাগতো, খুবই ভালো। এবং আমি লেখাপড়ায় একটু ভালো বিদায় আমাদের বাড়িতে সব ভাই বোনেই আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমার ছোট জন যে ইমিডিয়েট ছোট ও একটু ঝগড়াটে টাইপের ছিল, লেখাপড়া তেমন ভালো ছিল না, কিন্তু আমার বাবা আবার আমার ছোট জনকে পছন্দ করতো। ও বাহিরে গেলে খেলতে গেলে ওকে কেউ মারতে আসবে তো দূরে থাক, ও মেরে আসতো, আর আমাকে মারলেও আমি কিছু বলতাম না। তো ছোট সময় থেকে আমাকে হ্যাবলা ভেবা এরকম কি
মানে
কথাবার্তা এগুলি বলে আমাকে ডাকতো, বিশেষ করে আমার বাবা ছোট সময় থেকে আমাকে খুব একটা পছন্দ করে না। তোমার তার কথা হলো তুমি যেভাবে হোক তোমাকে যেন কেউ না মারতে পারে, তুমি মেরে আসবা, কিন্তু আমার নীতি ওইটা ছিল না, ছোট সময় ওই যে মিথ্যা কথা একদম বলতে পারতাম না আর খুবই লাজুক ছিলাম, পরিচিত তো হলো কোনো কথাই নেই, অপরিচিত কোনো যুবতী মেয়ের সামনে দেখে হাঁটতে গেলে আমার পায়ে পায়ে বাড়ি লাগতো এরকম ছিলাম। আনোয়ারার সাথে যা হোক খুব সুন্দর আমার দিন কাটতেছে, মাঝে মধ্যে ওই যে বোনের বাড়ি আসতাম আমার সময় কম যেত, আমরা প্রায়ই ওই বন্যি রাস্তায় হয় ভেন্না গাছের নিচে অথবা কোন একটা গাছের নিচে দাঁড়িয়ে 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 বেশি সময় ভালো না লাগলে বসে বসেও কথা বলতাম। অনেকে আমাদের দেখতো, দেখে কেউ কিছু ডাইরেক্ট কিছু বলতো না, কিন্তু এগুলো আস্তে আস্তে পুরো এলাকা সহ
স্প্রেড আউট হওয়া, যেটাকে বলে এক কান দোকান হতে হতে সবার কানে পৌঁছে যাওয়া,
আস্তে আস্তে আমাদের বাড়িতেও এগুলো কথা যেতে থাকলো যখন আমি ক্লাস নাইনে পড়ি।
জীবনের সবচেয়ে মধুর সময় প্রেম করার জন্য, মানে ওই সময় ইমোশন যে কি থাকে বয়সটা বার করে এসেছেন তারা জানে, খুবই ডেঞ্জারাস টাইম।
কিন্তু ওই আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখনও কিন্তু আমি জানি না যে লাইলি মজনু এটা একটা জাস্ট গল্প, তখন আমি
বাস্তব বাস্তবই মনে হয়।
এবং আমিও মনে মনে ভাবি আমিও এরকমই হব, যা হয় হবে, মানে পুরো দুনিয়া যদি আমাকে দিয়ে দিত আমি নিতাম না, আমি আনোয়ারা নিতাম।
আর উপন্যাসের গল্প আপনারা নিশ্চয়ই জানেন, লাইলি এবং মজনু, এবং লাইলি মজনু আমাদের এখানে লাইলি মজনু নামে পরিচিত, কিন্তু তাদের নাম ছিল অন্যরকমে। আমি যত জানি যে কাশেম বা কায়েস এরকম কিছুটা নাম ছিল মজনুর, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে স্টোরি একটা এরকম আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে লাইলির বিয়ে হয়ে যায়, মজনু তার জন্য কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়, এক পর্যায়ে লাইলি ফিরে আসে তার কাছে, তখন মজনু আসলে মারা যায়। এবং ওই সিচুয়েশনের উপর বেস করে আমাদের কবি নজরুল কিন্তু একটা গানও লিখেছেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু বা আকি হলো। এগুলো আসলে বড় হলেই বোঝা যায় রূপকথা, কিন্তু ছোটবেলায় রোমিও জুলিয়েট কিংবা লাইলি মজনু শিরি ফারহাদ এগুলোর চেয়েও নিজেকে অনেক বেশি রোম্যান্টিক মনে হয়। দিস ইজ ট্রু, অ্যাবসলিউটলি ট্রু।
হ্যাঁ, আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন টাঙ্গাইল, মনে হয় জীবনে প্রথম টাঙ্গাইল শহরে গেলাম লাইলি মজনু সিনেমা দেখতে। একাই টাঙ্গাইল গিয়েছিলাম, তো সিনেমা দেখে তো রাত্রি করে আসতে আমার খুব ভয় লাগছিল। তো যাই হোক, প্রেমের দিকে সেই ছোট সময় থেকে আমার মনটা খুবই মানে ওই দিকে টান, এবং তাদের প্রেম যে খুব সৎ সুন্দর ছিল, পবিত্র ছিল, এটাও আমি খুব মানে মনের থেকে ই করতাম, আমি এরকম পবিত্র প্রেম করব। তো খুবই ভালো লাগতো, চিঠি লিখতাম, দেখা হতো দিনের বেলায়, তারপরেও চিঠি লিখতাম। এক একটা চিঠি লেখার জন্য তো গভীর রাত ছাড়া সম্ভব না, গভীর রাত, তখন দেখা যেত রাত লেখাপড়া করতেছি রাত্রি 11টা সাড়ে 11টা 12টা, ততক্ষণে দুলাভাই বোন ঘুমাইছে নিশ্চয়ই এরকম। আমার রুম আলাদা ছিল, তখন তো কারেন্ট ছিল না, হ্যারিকেন ধরিয়ে আমি প্রেমের পত্র লিখতেছি। পত্র লেখার শুরুতেই মানে চারিদিকের পরিবেশ সম্পর্কে একটু ডিটেলস লিখতাম, তাতে দেখা যেত আমার ওই এক একটা প্রেম পত্র লিখতে 3 ঘন্টা 4 ঘন্টা, এমন হতো যে রাত্রি 1টা 1.30 থেকে শুরু করছি, ফজরের আজান দিয়ে দিছি।
ওকে ওকে,
সবচেয়ে সুন্দর করে লেখা চাই এরকম,
সবচেয়ে সুন্দর হাতের লেখা, কাটাকুটি থাকবে না, চকচকে ঝকঝকে, মাঝখানে কিছু গোলাপ ফুলের পাপড়ি দিতে হবে, অথবা সেই সময়ের পাউডার কিউস পাউডার পাওয়া যেত
এরকম।
যারা সব বয়স পার করে এসছেন, আমি জানি না এখন আছে অনেকে ইয়াং যারা জীবনে কল্পনাও করতে পারবে না, ইনফ্যাক্ট আমার সময় আমি খুব একটা বেশি পেয়েছি তা না, বাট আপনাদের সময়ের জন্য এই জিনিসগুলো একেবারে 100% ট্রু ছিল। চিঠির মাঝখানে ফুল আঁকা কিংবা একটা সুন্দর করে যারটি লিখছেন তার একটা ছবি আঁকা,
এবং এই চিঠি পেলে সে চিঠিটা কোথায় গিয়ে পড়বো, একেবারে মানে ছিল যে পর্যন্ত চিঠিটা না পড়তে পারতাম, স্কুল থেকে আসছি তখন তো পেটে প্রচুর ক্ষুধা, সেই সকাল 9:30 দিকে খেয়ে গেছি 5টার সময়, তখনও আর আমাদের সময় টিফিনের ব্যবস্থা, টিফিনের সময় ছিল কিন্তু টিফিনের কোনো সিস্টেম ছিল না, আমরা টিফিন করতাম না
কখনো।
দেখা যেত টিফিনের সময়টা আমরা নামাজ পড়তাম, মসজিদে গিয়ে নামাজ পড়তাম, অথবা বাজারে কোথাও আড্ডা দিতাম। আমাদের স্কুলের সাথেই লাহোরের বিরাট বাজার, হাটটা অনেক বড় হাট, স্কুল অনেক বড়, আমাদের থানার মধ্যে 2-3টা স্কুলের মধ্যে ওটা একটা এরকম। তো আড্ডা দিতাম, আমরা টিফিন খেতাম না, টিফিন খাবো কোথায়, আমাদের তো টাকা পয়সা ওইভাবে পকেটে দেওয়া হতো না। আমরা দেখা যেত যে সারা বছরে আমরা হয়তো 10 টাকার টিফিনও খাইনি সারা বছরে। আর আমরা এই যে এখন বাচ্চারা কি সুন্দর সুন্দর কলম ব্যাগ এগুলো ব্যবহার করে, আমরা এগুলো চিন্তাও করিনি। আমাদের আমরা যখন ক্লাস 9 পড়ি তখন সম্ভবত পলিথিন আসলো, তার আগে আমরা এই যে বই বগলে করে নিয়ে যেতাম, ওই বগলে বই নিতে নিতে দেখা যেত শার্ট ক্ষয় গেছে বগলে, ওখানে আবার সেলাই দিতাম, তালি দিতাম এরকম। সারা বছরে 1টা কি 2টা শার্ট পেতাম ঈদের মধ্যে, তাছাড়া নতুন কোনো কাপড় পেতাম না,
স্যান্ডেল ছাড়া যাওয়া,
স্যান্ডেল নাই, স্যান্ডেল পরছি তো 19 এ গিয়ে,
রাইট,
তার আগে স্যান্ডেল নাই।
ট্রু, এগুলো গ্রামীণ জীবন, একেবারে গ্রামীণ জীবন, বিদারণ গ্রামীণ গ্রামীণ জীবন।
এবং আমি বেশ কষ্টের সময় দেখেছি, এই ইরি ধান আসার পর মানুষের অভাব দূর হয়েছে। সেই ইরি ধানের আগের সময় আমার মনে আছে আমি আমি সেদ্ধ ডাল খেয়েছি, ডাল ডালে যে খেসারির ডাল,
সেদ্ধ ডাল বা
সেদ্ধ ডাল মরিচ দিয়ে আমার মা চিৎকিয়ে দিত, আমি তখন খুবই ছোট ছিলাম, আমার এখানে একটু কষ্টের কথা এসে যায়। আমার বাবা বিয়ে করার পর আমার মাকে আমার ভাই সহ আমাদেরকে সব পৃথক করে দিল। আমার এখনো মনে আছে, আমরা আমি আমার ছোট ভাই 3 বছর 3.5 বছর বয়স আমাদের, আমরা সিদ্ধ ডাল খেতাম, আমার বাবা আমার সৎ মাকে নিয়ে গরম ভাত খেত, আমরা বাবা স্বাদের কোনো কিছু যেমন মুড়ি এটাই আমরা স্বাদের কিছু মনে করতাম খাবারের মধ্যে। আমাকে আমাকে আমার ছোট ভাইকে দেখে আমার বাবা মুড়ি লুকিয়ে খেত, আমার এখনো মনে পড়ে।
খুবই দুঃখজনক এই গল্পগুলো, এই জন্যই আমরা এখানে এইভাবে তুলে নিয়ে আসি যে এই একজন মানুষের গল্প হয়তো হাজার হাজার লক্ষ মানুষকে কানেক্ট করতে পারবে।
আমি মনে করি এটা আমার বাবা কিভাবে পাশে, আমি জানি না, অত্যন্ত কঠিন কাজ একজন বাপের জন্য মনে করি।
জি নিঃসন্দেহে, আমরা এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। এই ফাঁকে আপনাদেরকে বলছি, আপনারা শুনছেন শিহাবুদ্দিনের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920-তে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, আর যারা এখানে এসে জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে আপনি ফোন থেকে অটোমেটিক্যালি কিছু নির্দেশনা পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন এবং আপনার জীবনের গল্প প্রচারযোগ্য হলে আমি নিজে আপনার সঙ্গে কথা বলবো। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। শিহাবুদ্দিনের জীবনের গল্পে আপনি আছেন এবং গল্প চলাকালীন সময় আপনার যদি মনে হয় যে আপনি আসবেন আমাদের ফেসবুক পেজে, তার সঙ্গে কথা বলার জন্য, কন্ট্যাক্ট করার জন্য আপনি চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। জি, যেখানে আমি ছিলাম, ক্লাস 9 এর গল্প, ক্লাস 9 এর অদ্ভুত এক প্রেমের সম্পর্ক আনোয়ারের সঙ্গে।
ওই যে ওইটা আরেকটু আমার ফিনিশিংটা দিয়ে দেই, মানে আমাদের যে পৃথক করে দিয়েছিল 6,000 টাকা ঋণ দিয়ে আমরা ডাল খেয়েছি, তারপরে আমার মা সেই 6,000 টাকা ঋণ শোধ করে আমাদের 5 ভাইয়ের নামে ছাপকলার জমি রেখেছিল। ছাপকলা মানে একবার নিজস্ব করে রাখলো।
জি,
তো 2 বছরের মধ্যেই আমার বাবা বুঝতে পারলো যে না, এরা উন্নতি হচ্ছে ভালো। পরে আবার আবার আমার বাবা আমাদের সাথে একত্র হয়ে গেল, আমার ওই মা সহ সব আমরা আবার যৌথ ফ্যামিলি হয়ে গেলাম। তো ঠিক আছে, ওইভাবে চলতেছে সংসার। তো এদিকে আমি ক্লাস 9-এ, লেখাপড়াও ভালো চলছে। এর মধ্যে ক্লাস 9-এর ডিসেম্বর মাসে প্রথম আনোয়ারাদের বাড়িতে গিয়েছিলাম, ওর সাথে সাক্ষাৎ হলো, দেখা করলাম, কথা বললাম, ঘন্টাখানিক সময় ছিলাম, সম্ভবত মুড়ি খেয়েছিলাম। প্রচুর বন্যা হয়েছিল 88 সালে, আমি চিঠি লিখে পকেটে নিয়ে স্কুলে গেছি, কিন্তু ওকে দেওয়ার মতো কোন সুযোগ পাচ্ছি না। ও আলাদা হচ্ছে না, ওই এলাকার মেয়েরা সবাই একত্র 25-26 জন স্কুল ছুটির সময় একত্রে আসে, যাওয়ার সময় তো ভেঙে ভেঙে যায়, অনেকে ওই স্কুল থেকে যদি সেপারেশন হতে পারে হলো, না হলে একত্রেই। তো ও হতে পারে না, ওইদিন শেষ দিন, বন্যার কারণে আমাদের স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে অনেকদিন, সম্ভবত 15-20 দিন এইরকম। তো আমি খুব চেষ্টা করতেছি ওকে চিঠিটা দেওয়ার জন্য, আমি একবার ওদের সামনে আসি তাড়াতাড়ি হেঁটে, আবার পিছনে পড়ি, ওকে আর আলাদা করতে পারছি না, বা ও আলাদা হতে পারতেছে না, আমিও চিঠি দিতে পারতেছি না। ওদের বাড়িতে যাওয়া তখন বন্যার কারণে খুবই সমস্যা, ওর নানির বাড়ি ছিল রাস্তার কাছে, ওর নানির বাড়ির রাস্তা ধরলো, আমি চলে আসলাম। পিছনে থেকে ও ডাক দিয়েছিল কিন্তু আমি শুনিনি, আমার মনে তখন খুবই রাগ ছিল। চলে আসছি বাড়িতে, এসে শার্টটা খুলে ওই রাগটা আমার মনের মধ্যে তখনও রয়ে গেছে। আমার মেয়ে ভাই, যে ভাইকে দেখলে আসলে আজরাইলের পরেই মনে হয় ভয় হয় তাকে, তখনও সব ভাই বলি, আমি শার্টটা খুলে ঢিল দিয়ে আলনার মধ্যে রাখছি, কোনো ভাঁজ করে বা হ্যাঙ্গারে রাখ না রেখে ঢিল দিয়ে দিছি, চিঠিটা আলনার নিচে পড়ছে। আমি তো আর ওটা খেয়াল করিনি, চিঠি আমার বড় ভাবি পাইছে। পেয়ে সে করছে কি, সেটা তাদের বিছানার তোষকের নিচে রাখছে, সেটা আবার আমি আর চিঠি পাইনি, খোঁজাখুঁজি করি, ছাটের মধ্যে নাই, আলনার মধ্যেও নাই, কোথাও নাই, আমি খুব একটা টেনশনের মধ্যে আছি। কার কাছে পড়লো কেমনি কি, দুই তিন দিন পর শুনলাম সে চিঠিটা ভাবি পেয়েছিল আলনার নিচে, চিঠিটা সে লুকিয়ে রাখছিল তুষকের নিচে। আমার সাথে ভাবি কথা বলার আগে চিঠিটা ভাইয়ের হাতে হাতে পড়ে গেছে। আমি এই কথা যখন মানে কানে আমার আসছে, তখন আমি বাড়িতে থাকবো না, কোথায় যাবো আমি চিন্তা করে পারি না। এদিকে প্রচুর পানি আমাদের বাড়ির সামনে পিছনে পূর্ব পাশে,
বন্যা বন্যার পানি,
বন্যা আছে, আবার পুকুর আছে মাছ চাষের জন্য পুকুর।
আচ্ছা আচ্ছা।
এখন বাড়ির পূর্ব পাশে এই পুকুরটায় ওই সময় প্রচুর মাছ এবং বড় বড় মাছ, দুই তিন বছরের মাছ বিক্রি করে নাই সেগুলি, বড় বড় রুই কাতল, মানে বড় ভাইকে আমি মিয়া ভাই বলি আমরা। মিয়া ভাই ভাবিকে নিয়ে বাহির বাড়িতে দড়ি পাকাচ্ছে আসরের টাইম, আর আমাকে ডাক দিছে ওইখানে যাওয়ার জন্য। আমি তখন আসরের টাইম ছিল, আমার এখনো মনে আছে, আমি বলছি নামাজ পড়ে আসি, আমি ছোট সময় থেকে নামাজি এবং আনোয়ারাও। আমি ভাবতেছি ভাই তো দড়ি তৈরি করতেছে পুকুরের চতুর্দিক দিয়ে, গোয়াল ঘরের বেড়া খুলে এনে পুকুরের চতুর্দিক দিয়ে লাগাবে যাতে মাছ না যাইতে পারে, ওই জন্য দড়ি বেশি, অনেক দড়ি লাগবে। তো ভাই ভাবি পাকাচ্ছে, আরো ভাইয়েরা পাকাচ্ছে, আমাকে ডাক দিছে। আমি ভাবতেছি যে এই দড়ি পাকাচ্ছে, এই দড়ি দিয়ে আমাকে বাড়তে বাইরে আমাকে পিটাবে আজকে ইচ্ছা মতো। যে চিঠি লিখেছি আমি, আমি তো জানি পাকা প্রেম, কোনো নতুন প্রেমের ই না চিঠি না, তো আমাকে আজকে সাইজ করবে রীতিমতো। আমি নামাজের মধ্যে শার্ট লুঙ্গি সব ভিজে গেছে আমার ঘামে, অথচ অত গরম না। যখন আমি আসলাম এক পা দুই পা করে ভাইয়ের কাছে আসলাম, কি কি বলেন দড়ি পাকাও পুকুরের চতুর্দিক দিয়ে, ই করবে বেড়া দিতে হবে মাছ যাতে না যায়। ইস, আমার যে তখন কি ভালো লাগলো আমি বলতে পারবো,
মানে নিস্তার পেলে হাঁপ ছেড়ে বাঁচা যায়
একেবারে, খুবই ভালো লাগলো আমার। দড়ি আজকে সারা রাত দিন পাখাতে বলুক তাও আমার খারাপ লাগবে না। এই সময় বিষয়টা আরো বেশি একেবারে আমাদের গ্রামে এবং পাড়া প্রতিবেশী সবাই জেনে গেল যে আমি এরকম প্রেম করি। এখন আমি আবার আমার গ্রামের সিনিয়র ভাই ছিল জহিরুল ভাই লালমিয়া, ওনাকে অনেকে লালমিয়া বলে, ওনার সাথে খুব চলাফেরা করতাম। যদিও আমার খুব সিনিয়র, উনি আমাকে অনেক হেল্প করতো অঙ্ক টঙ্ক বোঝানোর ব্যাপারে, তো আমি অনেক সময় রাত্রেও আমি উনি একসাথে ওনাদের বাড়িতে থাকছি। তো আমার মিয়া ভাই জহিরুল ভাইকে বলছিল তুমি কিভাবে এটা ই করবা, তুমি জানো তোমার সাথে ও থাকে, তুমি এটা আগে বলোনি কেন, এটা কিভাবে ছাড়া খাড়া করবা তুমি জানো। তো জহিরুল ভাই অনেক চেষ্টা নিয়েছিল কিন্তু কাজ হয়নি, আমাকেও অনেক চেষ্টা করছে, আমাকে অনেক বুঝাইছে কিন্তু কাজ হয়নি, আরো অনেকে চেষ্টা করছে। এর মধ্যে
চেষ্টা বলতে কিসের চেষ্টা,
যাতে আমরা প্রেম না করি, এই সম্পর্কটা যাতে ছিন্ন করি।
চেষ্টাটা উনি কেন করছে?
এটা করছে প্রথমত ছিল আমাদের বাড়ি থেকে এটা কখনো মেনে নেবে না,
আপনাদের বাড়ি থেকে?
হ্যাঁ, কখনো। প্রথম কারণটা হচ্ছে অর্থনৈতিক ভাবে আমরা তো অনেক আসলে টপ লেভেলের ফ্যামিলি ছিলাম এলাকার ইউনিয়নের মধ্যে, তাদের চিন্তা ভাবনা ছিল আমাকে বিয়ে করাবে শহরের খুবই একটা ভালো একটা পরিবারে, যাদের কাছ থেকে আমরা খুব ভালো রকম একটা সেন্টার পাবো যে কোনো বিষয়ে ভালো।
কিন্তু আপনার ফ্যামিলিতে তো আপনার বাবার প্রভাব তেমন অর্থে নাই বললেই চলে, কারণ আপনার বাবা তখন সৎমাকে নিয়ে আলাদা থাকে, এরকম কথা আপনি বলছেন।
এখন তো আবার একত্র,
আবার একত্র হয়ে গেছে।
কিন্তু আমার বাবারও প্রভাব আছে আর আমার ভাইয়ের তো প্রভাব আছে, এলাকায় কোনো সালিশ বিচারীদের ছাড়া হয় না,
একদম সম্মানী ব্যক্তি হিসেবেই কাউন্ট করেন ওদের,
তারাও অন্যায় বললে ওইটাই নেই, এরকম পজিশন আসছে ফ্যামিলি। আর একটা অজুহাত দিত কিন্তু এটা মানুষের কাছে বলতো না, মানুষের কাছে বলতো ওরা তো শিয়া, শিয়া ফ্যামিলি উক্ত, আমরা শুনি
কে বলতো এটা,
এটা আমাদের আমাদের বাড়ির থেকেও বলতো এবং পাড়া প্রতিবেশী।
ততদিনে কি আপনাদের সম্পর্কটা কি জানাজানি হয়ে গেছে?
জানাজানি হয়ে গেছে, সাত আটটা গ্রামের সব ছাত্র যারা শিক্ষক
সবাই জানে,
তারা তো জানে, গ্রামের কৃষক বউ সব
ক্লাস নাইনে পড়ে না,
ক্লাস নাইনে পড়ি, এবং রীতিমতো আমরা আলোচিত সমালোচিত স্কুলে এবং স্কুলের বাহিরে।
সমালোচিত বলতে,
সমালোচিত বলতে
এই বয়সে প্রেম করে,
এই বয়সে প্রেম করে, লেখাপড়া গোল্লাই যাবে এসে, কিন্তু আমাদের লেখাপড়া কিন্তু ভালোর দিকে যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে। জহুরুল সাহেব আপনাদেরকে বোঝাচ্ছিল?
হ্যাঁ বোঝাচ্ছে, এরকম জহুরুল ভাই বোঝাচ্ছে, এরকম আরো অনেকে বোঝাচ্ছে, এবং অনেকে ধর্মের দোহাইও দিচ্ছে যে এটা ইসলামে তোমাদের এটাই হয় না, এটা তারা ইসলাম সম্পর্কে খুবই কম জানে, একটা কালেমা তারা সঠিক ভাবে বলতে পারবে কিনা সন্দেহ, কিন্তু তারা এগুলি আমাকে বোঝাইতো তখন আমি স্কুলে পড়ি। আমরা মানে আমরা আমাদের বিষয়ে খুবই অটুট যে আমরা যেভাবে হোক সাকসেসফুল হব এবং পবিত্র ভাবে হব।
আচ্ছা,
কোনো বাজে কথা চলাচলি হতো না, জাস্ট একত্রে একজনকে দেখতাম, এতে আমাদের অনেক ভালো লাগতো, অনেক শান্তি লাগতো। তারপর আমরা এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিতে দেলদুয়ার যেতে হয় থানায়, ওখানে গিয়ে আমরা লজিং থাকতাম, ও থাকতো এক বাড়িতে পাশের গ্রামে, আমি থাকতাম আরেক গ্রামের আরেক বাড়িতে। তো খোঁজ খবর নিয়ে সে বাড়িতেও আমি গেছিলাম, পরীক্ষার সময় ওকে দেখতে গেছিলাম সেখানে, যা একদিন এক ঘন্টার বেশি সময় কথাবার্তা বলে কেমনি কিভাবে পরীক্ষা দিচ্ছে এটা আলোচনা করে আসছে। তারপর পরীক্ষা শেষ হলো, তো পরীক্ষা শেষে তো গ্যাপ থাকবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য যাব, ও বাড়ির থেকে রওনা দিছে। আমাদের বাড়ির থেকে দেখা যায় যে রাস্তা দিয়ে যাওয়া যায়, আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলো দূরে মাঝখানে ধান পাট বলে পাথার বা মাঠ বা ক্ষেত বলে আমাদের ওই এলাকায় বলে চক। তো আমাদের বাড়ি থেকে আমার ভাবি আমার বোন দেখতেছে আমি কার সাথে যাই, আনোয়ারা ওখানে আসছে, ওই আনোয়ারার সাথে আমি একত্রে গেলাম। আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আসছি, আমার মেয়ে ভাই কিভাবে যেন একত্রে আসছি এটা কিভাবে দেখছে জানি না, উনি বাড়িতে এসে খুব রাগারাগি করছে, যদি আমার সামনে কিছু বলেনি ভাবির সাথে খুব রাগ করছে, তুমি ওকে বোঝাও না কেন, ও এরকম হচ্ছে। তা যা হোক গেল, তা SSC রেজাল্ট হলো, ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। ওই সময় আমাদের সময় ডিভিশন ছিল, আর আনোয়ারা 5-7 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাইনি। ভর্তি হওয়ার ইচ্ছে ছিল ঢাকার কোনো একটা কলেজে, তো আনোয়ারা তো ঢাকায় ভর্তি হতে পারবে না, ওর চাষা একটা ঢাকায় থাকে যদিও কিন্তু তা সম্ভব না। তো গ্রামেই ওই লাহাটি কলেজ আছে, লাহাটি কলেজে ভর্তি হবে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম ঢাকার সে টাঙ্গালে ভর্তি হই। টাঙ্গালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠা করেছেন, ওনার বন্ধু মৌলানা মোহাম্মদ আলী নামে কাকমারিতে একটা কলেজ প্রতিষ্ঠা করছেন, আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে ওই কলেজটা সবচেয়ে ভালো ছিল তখন, ওখানে পরীক্ষা দিয়ে চান্স পেতে হতো। আমি ওখানে পরীক্ষা দিলাম, চান্স পেলাম এবং ওখানে ভর্তি হলাম। তো আমি ওখানে ভর্তি হলাম ও লাহাটি। আমি বাড়িতে আসলে দেখা করার জন্য চেষ্টা করতাম ওর সাথে, তো দেখা হতো মাঝে মধ্যে, অথবা চিঠি দিতাম ওখান থেকে, ডাকে চিঠি দিতাম, অনেক চিঠি ও পেত না। আবার হতো কি, ওদের গ্রামের 2-3টা ছেলে ছিল আমি চিনি, তারা আমাদের সিনিয়র, তারা আমাকে মারার জন্য প্ল্যান করছিল,
মানে যাতে করে ওর সাথে আপনি প্রেম না করতে পারেন।
হ্যাঁ, তাদের ইচ্ছা ছিল, তারা ছিল ওর বড় ভাই যে শহীদ ভাই বললাম তার বন্ধু, তাদের ইচ্ছা ছিল তারা ওর সাথে প্রেম করবে, কিন্তু তার আগে আমি বুকিং হয়ে গেছি। তারা আমাকে আমার অনেক চেষ্টা করছে বিরত রাখার জন্য, ভয় দেখাচ্ছে, চিঠি এগুলা গোপন করছে, ডাক পিয়নকে ই করে হাত করে। কাকমারি থেকে চিঠি দিতাম, আর ও চিঠি দিত দু একটা, ওটা হাতে কাকমারি কলেজে ওটা ডাকে যেত না, হাতে দিত। ওর গ্রামের দু একজন পড়তো, রোফ নামে একটা ছেলে ছিল আমাদের সাথে পড়তো, ও প্রেম করতো ওই লাভলির সাথে, কিন্তু ও আমাকে ব্যাপারে অনেক হেল্প করতো, ওর ব্যাপারে আমি হেল্প করছি। যা হোক, আরো এরকম কয়েকজন ছিল, বেল্লাল ফারুক এরকম কয়েকজন ছিল। কাকমারি থেকে এসেই ওর সাথে দেখা করতে যেতাম, লাহাটি এসে দেখা করতাম। তবে এর মধ্যে আবার আনোয়ারার সাথে আমি ছবি তোলার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ও ছবি তুলেনি। তো ওকে জিজ্ঞেস করছি, আচ্ছা তুমি আমার সাথে ছবি তুলোনি কেন? আমি, আমার তো খুব শখ ছিল ছোট সময়ে স্কুল লাইফে তোমার সাথে আমি একটা ছবি তুলবো, ওইটার ছবি দেখবো বিয়ের পর, তুমি তুলোনি কেন? তখন ও বলতো যে অনেকের কাছে শুনি যে ছবি তুলে বিয়ে শাদি করে না, তারপর অনেকে এটা নিয়ে অনেক ঝামেলা করে, তুমি যদি ওই রকম কিছু করো এটা নিয়ে আমি ভয় পেতাম। যা হোক, ছবি তোলা হয় নাই আমার। ইন্টারমিডিয়েট এর এই মাঝখানে 2টা বছর আমরা দুই জায়গায়, তারপর ইন্টারমিডিয়েট পাশ করলাম, আর আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর আর চিটাগাং ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়নি, চিটাগাং চান্স হয়েছে, কিন্তু আমি গেলাম না, দূর। ওখানে গেলে আমি আনোয়ারাকে হয়তো হারিয়ে ফেলবো, তো দূরের রাস্তা, হয়তো 5-6 মাস পর পর আসতে হবে, এটা সম্ভব না আমার পক্ষে, আমি গেলাম না চিটাগাং। তারপরে ভর্তি হলাম করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, করটিয়াতে।
তখন আনোয়ারা কোথায়?
আনোয়ারাও করটিয়াতে ভর্তি হলো, ও পাস কোর্সে ভর্তি হলো, বিএ ভর্তি হলো, আমি অনার্সে অ্যাকাউন্টিং নিয়ে ভর্তি।
মানে তার মানে আপনারা একই কলেজে আছেন?
হ্যাঁ, একই জায়গায় আবার ভর্তি।
একটা বড় একটা গ্যাপ ছিল, ডিসটেন্স ছিল, তারপর আবার অনেকদিন পর একসাথে মিলিত হলো,
2 বছর পর একত্র। কিন্তু এই 2 বছরের মধ্যে বহুবার ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে,
যোগাযোগ হয়েছে।
ও এর মধ্যে একটা কথা রয়ে গেল, সেটা হলো আমার ইন্টারমিডিয়েটে একটা ইয়ার লস হয়েছে, ওরও হয়েছে, ওরটা হয়েছে অনিচ্ছাকৃত ভাবে, আনোয়ারাটা আর আমারটা হয়েছে ইচ্ছাকৃত ভাবে।
কিরকম
ইচ্ছাকৃত বলতে, স্কুল লেভেলের সবচেয়ে প্রিয় শিক্ষক ছিল আবুল স্যার, ওনার ছেলে ছিল এনামুল্লাহ নাম, ও দুর্বল ছাত্র ছিল। আমি ওই স্যারের কাছে প্রাইভেট পড়তাম, স্যারের বাড়ি থেকে, ওই যে বোনের বাড়ি আর ওই স্যারের বাড়ি পাশাপাশি গ্রাম। স্যার ওনার ছেলেকে বলতো যে আমার সাথে যেন ও স্কুলে যায় আসে, কিন্তু আমার সাথে যাইতে গেলে ওকে ওর বাড়ির থেকে স্কুলের দিকে না যায় পিছনের দিকে যাইতে হয়। স্যার বলতো তারপরে ওর সাথে তুমি যাবে, জাস্ট মানে ওনার ছেলেকে আমার সান্নিধ্যে না একটু ভালো ছাত্র করার জন্য। তো তাই হতো, ও আর আমি একত্রে যাই আসি, তো সত্যি সত্যি ও ভালো ছাত্র হয়ে গেল।
আচ্ছা,
ও ফার্স্ট ডিভিশন পেয়েছিল এসএসসি তে, তো কাকমারি কলেজে ও ভর্তি হয়েছিল। আমরা যখন পরীক্ষা দিলাম, আমাদের আগে প্রত্যেকটা ব্যাচ যার যার কলেজে পরীক্ষা হতো ইন্টারমিডিয়েট, আমাদের সময় সিস্টেম হলো যে না, যার যার কলেজে পরীক্ষা হবে না, অন্য কলেজে যা পরীক্ষা দিতে হবে বাকি স্কুলে যায়। তা আমাদের পরীক্ষা হলো শহরে গিয়ে বিন্দুবাসিনী বয়েজ স্কুলে, ওখানে যা পরীক্ষা দিলাম। এনামুল্লাহ খুবই ভালো স্টুডেন্ট, ও আমার চেয়ে ভালো স্টুডেন্ট হয়ে গেছে ততদিনে। তো ওর বেঞ্চের একজন আগেই এক্সপেল্ড হয়ে গেল, ও তখন একা একটা বেঞ্চে পরীক্ষা দিতেছে, ও বেঞ্চের মাঝখানে বসে পরীক্ষা দিতেছে আর বেঞ্চের মাথায় মাথায় ছাত্র। কিন্তু ওর খাতাটা অন্য কলেজের স্যাররা গার্ড দিতেছে, ও ইংরেজি পরীক্ষার ফার্স্ট পার্টের দিন ওর খাতাটা স্যার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ও ততক্ষণে মানে পাস নাম্বার হবে না বা বড় জোর পাস হতে পারে, এরকম 40-42 হতে পারে। তো ও বললো স্যারকে, স্যার আমি কারোটা দেখিনি, আপনি যদি মুখস্থ ধরেন আমি সব পারবো বলতে। কিন্তু তারপরেও ওর খাতা নিল আর দিল না। ও আমাকে বললো হলে এসে যে, শিহাব তুইও গ্যাপ দে আমিও গ্যাপ দেব, আগামী বছর আমরা বোর্ড স্ট্যান্ড করার মতো পড়বো, তাই আমরা এইভাবে লেখাপড়া করবো। বললো যে ঠিক আছে, তাহলে এরপর থেকে সাদা খাতা জমা।
আচ্ছা,
ও সাদা খাতা জমা দিত, আমিও সাদা খাতা জমা দিতাম এইভাবে। তারপরে তো ইচ্ছাকৃত ভাবে এটা ফেল করার পর তারপর দুজনে একত্রে করলাম, কিন্তু পরবর্তী পরীক্ষার সময় ও আমার সাথে কোঅপারেশন করেনি। ও আমার কাছ থেকে সহযোগিতা পাইছে কিন্তু ও আমাকে সহযোগিতা করেনি। ও ফার্স্ট ডিভিশন পেয়েছে ঠিকই, আমি পাইনি। তো কোটা কলেজে আবার ভর্তি হলাম, তা আমি মেসে থাকি, ও হলে থাকে। তো আমরা ক্লাস ঠিকই নিয়মিত করি, ক্লাস ও করে আমি করি। তারপরে ক্লাসের ফাঁকে ফাঁকে মাঠে বসে বা গাছের নিচে বসে, ওই মাঠের পাশে বড় বড় গাছ আছে, গাছের নিচে শিকড়ে বসে বসে কথা বলতাম। এমনও দিন গেছে যে একেবারে যদি ক্লাস না থাকছে, সকালে যে বসছি একেবারে মাগরিবের আগে উঠছি। আমাদের ক্ষুধারভাবও হয়নি কখনো, দিন সময় বেশ ভালোই কাটতেছে। আর বাড়িতে থেকে টাকা আনতে হয়, আমি টাকা কখনো আমার বাবার কাছে বা ভাইদের কাছে চাইনি। সারাটা জীবনই এই আমার স্টুডেন্ট লাইফে আমি টাকা চেয়েছি আমার মায়ের কাছ থেকে, আমার মা বাবাকে অথবা ভাইকে যাকে বলে যেভাবে হোক ম্যানেজ করতো। আর আমার প্রতি তাদের অনেক আস্থা ছিল যে আমি কখনো টাকা নষ্ট করি না। এবং আমাদের দেখে, আমাদের চলাফেরা দেখে ফ্রেন্ড সার্কেল অনেকে আমাদের মানে একটু এড়িয়ে যেত, চিন্তা ভাবনা করতো খুব অসহায় ঘরের সন্তান আমরা। আমার দুই তিনজন ফ্রেন্ড আমার সাথে খারাপ ব্যবহার করতো, মেসে এক রুমে থাকতাম কিন্তু ওরা আমার সাথে বেশ খারাপ ব্যবহার করতো। জাস্ট এইটাই ভাবতো যে খুব গরিব ঘরের সন্তান, এটা মনে করি। তারপর একবার ওরা হঠাৎ করে এক ঈদের মধ্যে আমাকে না জানিয়ে ওরা দুই তিনজন আমাদের বাড়িতে আসছে মোটর সাইকেল নিয়ে, আমার যে যাদের সাথে মেসে থাকি, মেসে থাকি যাদের সাথে, তারা দুই তিনজন আমাদের বাড়িতে আসছে। জাস্ট আমার নামটাই শুধু জানে আর গ্রাম জানে, খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে আসছে। আসার পর তারা মানে কপাল চোখে উঠে গেছে
বাড়ি দেখে,
বাড়ি দেখে 1000 থেকে 1200% আমাদের বাড়ির এরিয়া, পিছনে একটা পুকুর, পূর্ব পাশে একটা কুকুর এবং সামনে অনেক বড় একটা।
মাই গুডনেস, 1000 থেকে 1200%, তার মানে প্রায় 33 শতকে যদি 1 বিঘা হয় তাহলে কত, চিন্তা করে দেখুন।
আমাদের একটা ডিপ টিউবওয়েল আছে, ডিপ মেশিন, এটা ওই যে 73-74 দিকে সরকার থেকে দিত, কৃষি অধিদপ্তরে 1200 টাকা জমা দিলে একটা একদম বসিয়ে দিয়ে স্টার্ট করে দিয়ে দিত। আমাদের একটা ডিপ টিউবওয়েল আছে আমাদের জমির উপর ভিত্তি করে, আর কারো জমিতে পানি দেওয়ার দরকার হবে না, শুধু আমাদের জমিতে পানি দিলেই হয়।
আচ্ছা,
এরকম একটা ডিপ মেশিন আছে আমাদের,
এখনো আছে সেটা?
এখন আছে, দাদার কিছুই ছিল না সে তুলনায়। আমার বাবা যা করছে এটা অবিশ্বাস্য, এবং সে জীবন অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, এটা সত্য কথা, আমার স্বীকার যেতেই হবে।
সে বাড়িতে এসছে আপনার ফ্রেন্ডটা, হ্যাঁ, তারপর
এসে দেখে ওরা মানে আশ্চর্য হয়ে গেছে। আগে তো ওই দুই চারজনে এরকম জানতো, পরে ক্লাসের সবাই মানে বিষয়টা জেনে গেছে যে ও যেভাবে চলাফেরা করে, কিন্তু ওদের
ফ্যামিলি একেবারে অন্যরকম
অন্যরকম। যা হোক, তো আমাদের এখন আমি অনার্স করি, ও ডিগ্রি পাস করলো, বিএ পাস করলো। বিএ পাস করার পর ও ঢাকা ইপিজেটে, সাভার যেটা অবস্থিত, ওখানে ইয়াং ফ্যাক্টরিতে চাকরি নিল। চাকরিটা হলো আমার এক ফ্রেন্ডের চাচা ওই ফ্যাক্টরির উর্ধ্বতন কর্মকর্তা ছিল, উনি চাকরিটা দিচ্ছে। তবে উনি ওনার মাধ্যমে না যে এমনি গেলে হয়তো আসছে ভালো একটা পোস্ট পেত। যা হোক, তারপরে ওনার মাধ্যমে হয়েছে, কৃতজ্ঞতা জানাই। চাকরি হচ্ছে উনি তো ও থাকে শ্রীপুর, ওই ইপিজেটের পাশেই গ্রাম শ্রীপুর। ও এলাকাটা হঠাৎ করে ডেভেলপ হয়েছে ইপিজেটের কারণে, আগে ওখানে জঙ্গল ছিল আর বাঁশ ঝাড় ছিল প্রচুর। এবং আমরা যখন ওখানে যাতায়াত করেছি, যে আমি এই কথাটা বলতেছি 1994-95 দিকে, 93-94-95, তো 93 তো পাশ করলো, পাশ করেই ইপিজেট আসে।
আচ্ছা,
তো ওখানে একটা ওই ইগুলো ঘরগুলো হলো স্কুল ঘরের মতো, লম্বা স্কুল ঘরের মতো, আর রুম করে করে ভাড়া দিয়ে দিচ্ছে।
আচ্ছা,
এটা সব ইপিজেটের, বেশিরভাগই অন্যান্য মিল ফ্যাক্টরি আছে কিন্তু বেশিরভাগ হচ্ছে ইপিজেটে যারা চাকরি করে তাদের ভাড়া থাকে। তা ওখানে আনোয়ার আসলো, তো এখন এর মধ্যে একবার বাড়িতে আমাদের ই হলো যে আমরা বিয়ে করেছি, কিন্তু আসলে বিয়ে করিনি। এলাকার সঙ্গে মানে একটা গুজব উঠলো যে আমরা বিয়ে করেছি, একেবারে পুরো এলাকা 2-4 গ্রাম সবাই জানা গেল, জানা হয়ে গেল যে আমরা বিয়ে করছি, কিন্তু আসলে সত্যিকারে তখন আমি বিয়ে করিনি। তা বাড়িতে এই কথা যখন আমার কানে গেল, আমার মা একদিনই আমাদের গ্রামের থেকে 3 জন লোক পাঠিয়েছে আমার কাছে, আমার
মেসে,
হ্যাঁ মেসে, যে আমি সত্যি বিয়ে করছি নাকি
জানার জন্য,
জানার জন্য।
আচ্ছা,
আমার ভাইয়েরা বাবা তো খুব রাগ, ও বাড়িতে আসলে উঠতেই দেবো না বা এসি না, আমার মা 3 জন লোক পাঠাইছে, একজন একজন করে 3 জন, একসাথে 3 জন না। কিন্তু আমি সবাইকে বলছি না আমি বিয়ে করিনি তো এখনো, আর আমি বিয়ে করলে বাবাকে ভাইকে না জানিয়ে করব না, এদের সামনে রেখে আমি বিয়ে করব, আর বিয়ে করারও ইচ্ছা আছে, আমি এটাও বলছি। কিন্তু তার আশ্বস্ত হতে পারেনি, আশ্বস্ত হতে পারেনি। আমি তারপর বাড়িতে গেলাম, যাওয়ার পর আমার বাবা বলল যে এসব কি শুনি, পরে আমি বললাম যে না আমি বিয়ে করিনি তো।
কিন্তু এখানেই ব্যাপারটা শেষ হয়নি প্রিয় শ্রোতা, ব্যাপারটা যেখান পর্যন্ত গড়িয়েছে এবং অদ্ভুত এই সুন্দর চমৎকার একটা গ্রামীণ প্রেম, এবং সেখানে থেকে এই যে শিহাবুদ্দিন, মাফ করবেন বয়সটা কত বলেছিলেন আপনি?
50
50 বছরের জীবনে এসে লাখ লাখ শ্রোতার কাছে কাছে হ্যালো ইট 920 তে এসে জীবনের গল্প বলছে, উইচ ইজ আনথিঙ্কেবল স্টোরি, শেষের দিকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি ইমাজিনও করতে পারবেন না। এই জন্যই হয়তো আমরা বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং জীবনের কোনো বাকি আসলে অনুমান করা যায় না যে এরপরে আসলে কি অপেক্ষা করছে। মাত্র 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, 5 মিনিট পর রাত একেবারে 12টার সময়, ঠিক কাটায় কাটায় যখন 12টা, তখন আমি ফিরবো আর জিকি ভি আপনার সাথে রয়েছি। আর যারা জীবনের গল্প বলতে চান তারা আমাদের এই নম্বরে ফোন দেবেন 0961389282। আমি আবারও বলছি 0961389282। এই নম্বরে ফোন দেওয়ার পর আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে বলবেন যে যে বিষয়ে আপনার জীবনের গল্প, এবং সেটা শুনে সে গল্প প্রচারযোগ্য হলে আমি কিবরিয়া নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর রাত 12টায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা শুনছেন এবিসি রেডিও FM 89.2, আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। প্রিয় শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানেন স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস সকা, যেটি আমার ইনস্টিটিউশন, সাথে আমার কিছু ভাই ব্রাদার মিলে আমরা এই ইনস্টিটিউটটা করেছি। এখানে বেসিক্যালি মিডিয়া পারফর্মিং আর্টের উপরে ট্রেনিং করানো হয়। আপনি চাইলে এখানে ট্রেনিং করে রেডিও জকি হবার জন্য ট্রাই করতে পারেন, বা আপনি টেলিভিশন প্রেজেন্টেশনে যেতে পারেন, নিউজ প্রেজেন্টেশনে যেতে পারেন, বা মিডিয়াতে অন্যান্য যে সেক্টরগুলো আছে, প্রডিউসিং, ক্রিয়েটিভ যে জবগুলো আছে সেখানে আপনি ট্রাই করতে পারেন। আমরা বেসিক কিছু ট্রেনিং এর ব্যবস্থা এখানে করে থাকি। ফার্স্ট ব্যাচের অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, যেখানে প্রায় 117 জনের মতো অ্যাডমিশন নিয়েছেন। আমরা সেকেন্ড ব্যাচ অ্যাডমিশন নিচ্ছি খুব লিমিটেড কিছু মেম্বারদের জন্য। যদি আপনি সেকেন্ড ব্যাচে অ্যাডমিট নিতে চান তাহলে আপনি আগামীকাল সকাল 11টা থেকে 1টার মধ্যে অতি দ্রুত যোগাযোগ করতে হবে ফার্ম গেটের সকার অফিসে, যেখানে আমি 11টা থেকে 1টা পর্যন্ত নিজে উপস্থিত থাকবো। আমি অফিসের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি। সকার অফিসটা হচ্ছে আনন্দ সিনেমা হলের ঠিক বামে, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে, এভারগ্রিন সোসাইটির ফ্রন্ট গেটেই হচ্ছে বিল্ডিংটা, ম্যাপস বিল্ডিং বলে, সবাই চেনে, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, ফার্ম গেটের আনন্দ সিনেমা হলের পাশে। যারা মূলত মিডিয়াতে পারফর্ম করতে চান, কাজ করতে চান, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চান, তাদের জন্যই মূলত এই ইনস্টিটিউটটা। ওকে, এছাড়া ফোনে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারটি হচ্ছে 0173868679। আমি আবারও বলছি 0173868679। আরো একটি বিষয় মনে করে দিচ্ছি আবারও, আমার সঙ্গে সরাসরি দেখা করে আপনি অ্যাডমিশন নিতে পারবেন আগামীকাল সকাল 11টা থেকে 1টার মধ্যে সকার অফিসে। এবং আজকে জীবনের গল্প বলার জন্য এখানে আছেন পঞ্চাশোর্ধ্ব শিহাবুদ্দিন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে ফিরতে চাই। যারা আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে চান তাদের জন্য বলি, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। ওকে, বাবা জিজ্ঞেস করলেন যে আসলে কি করেছো,
বিয়ে করছি নাকি? হ্যাঁ, কিন্তু আসলে বিয়ে করিনি। দেখেন, আমাদের প্রেম হওয়ার আগে মানুষের মুখে প্রচারিত হয়েছে আমরা প্রেম করি, বিয়ের ক্ষেত্রে ওই একই ঘটনা। আমরা বিয়ে করিনি, কিন্তু মানুষের মুখে মুখে বলে দিচ্ছে যে হ্যাঁ এরা বিয়ে করেছে। এখান থেকে আমার আগে যেমনি বাড়িতে সব ভাই বোনের মধ্যে সবচেয়ে প্রিয় পাত্র ছিলাম, আস্তে আস্তে আমি অবহেলার দিকে যাচ্ছি।
মানে এক ধরনের কান কথা থেকে আপনি অবহেলার দিকে চলে গেলেন?
অবহেলার দিকে চলে যাচ্ছি, বাড়িতে আসি যাই ঠিক আছে, টাকা চাই দেয় ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে যে আগে যেমনি স্বাচ্ছন্দ্য বোধ করতে দিতে, এখন বাবা ভাইরা সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করে না, আর আমি জোর করে কিছু দাবি করতে চাই না, ওরকম মন মানসিকতাও নাই যে না দিতে হবে এটা করতে হবে। যা হোক, বিয়ের কথা এরকম আলোচনা হয়ে গেল এলাকায়, তা আমার এর মধ্যে একটা অসুখ হয়ে গেল। অসুখটা হলো রাত্রে লুঙ্গি পরে ঘুমাইতাম, তো আমার লুঙ্গিটা নষ্ট হয়ে থাকতো, আমি জানতাম না। এমনও দেখা গেছে যে আমি সেই নষ্ট লুঙ্গি নিয়ে ফজরের নামাজ পড়েছি।
বিষয়টাকে আমাদের সোসাইটিতে খুব হাস্যরসাত্মক ভাবে অনেক সময় উপস্থাপন করা হয়, কিন্তু এটা কিন্তু অনেক সময় অনেক বড় ধরনের অসুখ, আবার অনেক সময় এটা কিছুই না। এটা সম্পর্কে হয়তো প্রপার নলেজ থাকাটা খুব জরুরি। আমরা বিষয়টাকে খুব হাস্যরসাত্মক ভাবে না নিই, ওনার ব্যক্তি জীবনে যেটা ঘটেছে সেটা অনেকের জন্যই হয়তো বা একটা সাজেশন হতে পারে, যেটা যেভাবে উনি ওখান থেকে নিস্তার পেয়েছেন সেই আঙ্গিকে আমরা বিষয়টিকে একটু দেখার চেষ্টা করি, হাস্যরসাত্মক হিসেবে না নিই। প্লিজ বলুন। তা তো সবকিছুই আপনার কাছে,
হ্যাঁ বাসতে ইচ্ছে করে না, অনেকটা এরকম লেখাপড়াও তখন আমার
টেনশনে পড়ে গেছে,
আর আমি স্মৃতিশক্তির লোপ পাচ্ছে আমার, এরকম মনে হচ্ছে, আমি কিছু মনে রাখতে পারতেছি না। এমনি যে ওষুধ বিক্রি করে ডাক্তার সম্পর্কে সামান্য হয়তো নলেজ তাদের কাছে আছে, এরকম আমি তাদের সাথে আলাপ করি, তারা বলে না এটার তো কোনো ব্যবস্থা নেই, কোনো ওষুধ নেই। গ্রামে যাই, যার কাছে বলার একটু সুযোগ থাকে তাকেই বলি। বাড়ির পাশে একজন আমার প্রতিবেশী হিসেবে, ওনাকে দুলাভাই ডাকতাম, উনি ওই যে কবিরাজি চিকিৎসা করে গ্রামে যেরকম, তা আমি ওনাকে বললাম, উনি বলার পর আমাকে বললো যে 150 টাকা লাগবে, আমি ওষুধ বানিয়ে দিব ঠিক হয়ে যাবে। তা আমি যা মার কাছে বললাম 150 টাকা দিতে হবে। এখন মা জিজ্ঞেস করলো কিসের জন্য, আমি মার কাছে তো এই বিষয়টা বলতে পারি না, বললাম যে আমি বলতে পারবো না, ওই দুলাভাইয়ের কাছে যা শোনো। শোনার পর আমার বাবা আমাকে বললো যে এই বয়সে এরকম সবারই হয়, এটা খারাপ কিছু না, তুমি এটা নিয়ে টেনশন করো না, একাই ঠিক হয়ে যাবে। তা আমি ওইভাবে রইলাম, আর কিন্তু আমার তো ভালো লাগতেছে না। এর মধ্যে আবার গ্রামের দুই একজনে আমাকে যা সাজেশন করলো যে এই বিষয়টা নাকি ভালো হয়, কি বলবো এটাকে, কিন্তু ওদিকে তো আমার মন টানে না, আমি তো এটা করতে পারবো না, সেটা আনোয়ারাই হোক বা অন্য কেউ হোক। ওই যে জহিরুল ভাই, যে যার সাথে আমি স্কুল লাইফে খুব মিশতাম, ওই ভাইয়ের সাথে আলাপ করলাম, ওনার ফুফা নাকি একটা ওষুধ দেয়, ওনার সাথে আমাকে নিয়ে গেল, সে বহুদূর বাড়ি, ওনার কাছে থেকে ওষুধ খাওয়া আমি মানে ভালো পেলাম না। আমার এদিকে আরো খুবই অসহ্য লাগতেছে, আমি বাড়িতে এখন একটু একটু বলি আনোয়ারাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাড়ির থেকে তো এটা সম্ভব না। এদিকে আমার স্বাস্থ্য খুবই খারাপের দিকে গেছে, আনোয়ারাও বলতেছে তোমার এই অবস্থা কি হয়েছে কেমনি কি। পরে ওকে আমি খুলে বললাম যে এই অবস্থা আমার, তো বাড়িতে আমি বিয়ের জন্য যথেষ্ট চেষ্টা করতেছি কিন্তু না, রাজি হচ্ছে না। তো এর মধ্যে আমাদের প্রেমটাকে আসলে পবিত্র ভাবে বিয়ে পর্যন্ত গড়াইতে পারলাম না, আমাদের সম্পর্কটা হয়ে গেল। তবে হ্যাঁ, তারপর আমার শরীরে শারীরিক ভাবে একটু পরিবর্তন আসছে।
বিয়ে করলেন না তাহলে?
শারীরিক সম্পর্ক হয়ে গেল
আপনার
আনোয়ারার সাথে?
ওকে,
বিয়ের আগেই শারীরিক সম্পর্ক হয়ে গেল। খুব ইচ্ছা ছিল যে মানে বিয়ের পর করবো, কিন্তু পারলাম না, গোপনেই করলাম। গাজীপুর চৌরাস্তা একটা কাজে অফিসে গিয়ে, তখন ও তো যে ইভিজিটে চাকরি করে, করোটের থেকে আসলাম, ও এখান থেকে ওখানে বিয়ে করে তারপরে গেলাম কালিয়াকোর বাসতল নামক একটা গ্রাম, ওই গ্রামে গেলাম যে আমাদের এই বিয়ের ব্যাপারে সম্পূর্ণ সাহায্য করছে সহযোগী।
আমি একটু আমি বিষয়টা একটু কনফিউজ যে কারণে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে আপনি যে ধরনের শারীরিক সম্পর্কের কথা বলছেন আপনার প্রয়োজনের জায়গাটা থেকে, সেটা অবশ্যই ধর্মীয় মতে অবৈধ, কিন্তু এটাকে আপনি বিয়ের আগেই সম্পর্কে গিয়েছেন নাকি আপনারা গোপনে বিয়ে করে তারপরে গিয়েছেন?
না, বিয়ের আগেই হয়ে,
বিয়ের আগেই হয়ে গেছে, তারপরে আপনারা গোপনে বিয়ে করার কথা বলছেন। তো গোপনে বিয়ে করার বিষয়টা কেন আসলো?
বিষয়টা আসলো যে আমি চাচ্ছিলাম মানুষ যেন বলতে না পারে যে বাপ বা ভাইয়ের অমতে শিহাব এটা করছে, একটা বেদব ছেলে।
আচ্ছা,
আমি চাচ্ছিলাম যে আমি যেহেতু আমার শারীরিক ভাবে আমি খুবই খারাপের দিকে চলে যাচ্ছি, আমি এটা বৈধ করে আমার শারীরিক সম্পর্ক চলুক, আর আমি এটা এলাকায় জানাবো যে না, ঢাকঢোল পিটিয়ে বিয়ে হবে বড় যাত্রী।
মানে বিষয়টা হচ্ছে এরকম যে মূলত আপনি আনোয়ারকে বিয়ে করলেন যে এই ধরনের সম্পর্ক চালিয়ে যাওয়াটা একটা অন্যায় এবং পাপ, এটা উচিত হবে না, এবং সে কারণে আপনি বিয়েটা করে ফেললেন, কিন্তু পরিবারকে আপনি জানালেন না যে বিয়েটা করেছেন, কিন্তু পরবর্তীতে আপনারা ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবেন, সে কারণে বিষয়টা
বিয়েটা করব
গোপন থাকলো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।
আমার বাবা হজে গেল, যে বছর তাবুতে আগুনে পুরো অনেক লোক মারা গেছিল হজে। আমি হজে যাওয়ার আগে আমার বাবাকে বললাম যে বাবা কাজটা তুমি সেরে গেলে ভালো হইতো। তো বাবা বললো যে আমি দেখি, আল্লাহ যদি ফিরিয়ে আনে আমি দেখব। বাবা গেল, এর মধ্যে আবার আমার কোন আত্মীয় স্বজন কেউ আমার সাথে ভালো একটা সম্পর্ক রাখে না, এমনকি আমার ছোট ভাই, বাড়িতে মোটরসাইকেল ছিল, আমি হলে থেকে বাড়িতে গেলে শখ করে মোটরসাইকেল চালাইতাম, এদিক ওদিক যাইতাম, আমার ছোট ভাই সে মোটরসাইকেলে চাবি দিয়েছিল না আমাকে। আমার বড় না দিলে হয়তো আমার এতটা খারাপ লাগতো না, কিন্তু আমার ছোট সে আমাকে চাবি দিল না, এটা আমি সহ্য করতে পারতেছি না। বাবাকে কয়েকদিন বলার পর সে যখন এটা বিচার না করলো, পরে বললো যে তোমার চেয়ে বড় যারা, অর্থাৎ মিয়া ভাই আর মেজো ভাই, তারা এটা বিচার হতে দেবে না। তো আমি বাবা হজে থেকে আসার পর আমার এক বোনের জামাই আছে, সে আমার আপন মায়ের পেটের বোন না ঠিক, ওই যে বানানো বোন, বানানো বোন হলেও সে সবার বড়, আমাদের বাড়িতে সবার বড় জামাই, সে সবাই তাকে এটাই মনে করে, আমিও তাই মনে করি, আমার সবার বড় দুলা ভাই, উনি আমার সাথে যোগাযোগ রাখতো একমাত্র এই ব্যক্তি।
আচ্ছা,
আর সবাই আমার সাথে অতটা যোগাযোগ রাখতো না, কারণ ওই যে বড় ভাইদের রোশন হলে পড়তে হয় যদি, কারণ তাদের উপরে কম বেশি সবাই নির্ভরশীল। উনি এই সাভার এলাকায় এসে আনোয়ারকে খুঁজা খুঁজা বের করছে। আমার বোনও আসছে, ওই বোনও আসছে। তো যাই হোক, আমি বাবা হজে থেকে আসার পর আমার আবার ওই সৎমায়ের পেটের একটা বোন আছে, ওকে আমি খুব স্নেহ করি, আমরা এই দুই ভাই বোনের মধ্যে আমাদের যথেষ্ট মিল। আমার ওই বোন আবার ওই বাবাকে বলছে যে ভাই সম্ভবত বিয়ে করছে, এরকম আমি গেছিলাম। তখন বলছে ঠিকানা বল, আমার বোনের নাম শাহনাজ, শাহনাজ বলছে ওই দুলাভাইয়ের কথা, সবুর ভাই, যে দুলাভাই জানে ঠিকানা, আমি ঠিকানা জানি না, আমি শুধু গেছিলাম। পরে ওই দুলাভাইয়ের কাছে শুনে বাবা হজে থেকে আইসা দেখতে আসছিল আনোয়ারাকে, দেখে গেছে, বলছে ঠিক আছে তোমরা কষ্ট ভালো হয়েছে,
বিয়ের কথা জানিয়ে দিলেন।
হ্যাঁ, জানিয়ে গেল, আমি খুশি হয়েছি, আমি ওখানে যে অন্যান্য হাজিদের সাথে হজে গিয়ে আলাপ করছিলাম তোমাদের বিষয়টা, সবাই সাপোর্ট করছে, ছেলে মেয়ে চাচ্ছে করে দেন। আমি খুশি হয়েছি, আমি চাইছিলাম ওখান থেকে যে তোমরা এরকম করলেই ভালো,
বাবা সাপোর্ট করলো।
হ্যাঁ, সাপোর্ট করলো এখানে।
ওকে, ইন্টারেস্টিং।
ঠিক আছে, তোমাদের বাড়িতে নেওয়ার ব্যবস্থা আমি করতেছি। বাবা যদি বলে আসলো, কিন্তু ওই যে মিয়ে ভাই আর মেজো ভাই এরা যা বলে সে সেই মতে চলতে হয় তাকে। পরে যা হোক, একভাবে গ্রামের দুই চারজন মাতা বোন নিয়ে বাবা একদিন ওই আনোয়ারাদের বাড়িতে খবর পাঠালো অনুষ্ঠানের মাধ্যমে কাজটা সারবে, আর কিছু দাবি দেওয়া ছিল এগুলোর মূল্য ছিল সম্ভবত 25-30 হাজার টাকা, ওই সময় অনেক টাকা। দাবি দেওয়া সব এরাও রাজি হয়ে গেল, তো অনুষ্ঠানের মাধ্যমে হবে, অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হবে। বাবা উদ্যোগ নিতে চাইলো, এখন আমার মেজভাই বললো বাড়ির থেকে 5টা পয়সা দেওয়া হবে না এই অনুষ্ঠানের জন্য, এবং যেদিন অনুষ্ঠান হবে তার আগের দিন আমি এই বাড়ির থেকে যাবো।
এটা কেন বললো?
সে একদম বিপক্ষে আমার।
কেন বিপক্ষে?
সে এটা এই বিয়ে মানে নেবে না।
মানে কারণটা কি, নির্দিষ্ট কোনো কারণ?
কারণ তো হয়তো তার মনে খুব ইচ্ছা ছিল আমাকে অনেক বড় ঘরে বিয়ে করাবে, তবে আমার লেখাপড়ার ব্যাপারে তার ভূমিকা সবচেয়ে বেশি, টাকা পয়সা উনি দিত,
ও যে কারণে হয়তো মানে এই ধরনের কথাও সে খুব জোর নিয়ে বলেছে অধিকারের জায়গাটা থেকে। আচ্ছা, তখন আপনি কিছু করেন পেশায়? কিছু করেন না স্টুডেন্ট?
তখন আমি মাস্টার্সে পড়ি।
তখন আনোয়ারা কি করছেন?
আনোয়ারা ইপিজেতে চাকরি করতেছে।
তখন উনি চাকরি করছেন?
হ্যাঁ। যা হোক, তা বাবা এখন বেকায়দে পড়ে গেল, এদিকে এদের কথা দিয়ে গেল অনুষ্ঠান করবে, এখন বাড়িতে যে কুলাতে পারতেছে না। পরে আমার ওই যে দুলাভাইয়ের মাধ্যমে মা প্রস্তাব পাঠাইছিল সম্ভবত, যে আমাকে এখান থেকে যে জিনিস দেওয়ার কথা ওগুলি না দিয়ে এখান থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে অনুষ্ঠান করবে। এটা যখন দুলাভাই আমাকে বলছে, দুলাভাইকে বলছি আমার জীবনে বিয়ে তো হয়ে গেছে, অনুষ্ঠানের আর দরকার নাই দুলাভাই, কারণ আমার বাপ দাদাকে এই ফাজিলহাট ইউনিয়নের প্রত্যেকটা মানুষই অন্তত নাম জানে। এখন যদি তার ছেলের বিয়ের অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে হয়, তাহলে তারা এটাকে কতটা সহজভাবে নিতেছে আমি জানি না, বা তাদের মাথায় কিভাবে ধরছে আমি জানি না, কিন্তু আমি এটা পারতেছি না, আমি আমার শ্বশুর বাড়িও না করে দিলাম। এরকম প্রস্তাব গেলে আমার কথা বলে দিও যে সে না করে দিছে, এই তো না করে দিলাম, অনুষ্ঠান আর হলো না। এখন মাস্টার্সে যে পড়ি আমার বাড়ির থেকে টাকা দিতে চায় না, আমিও নেই না, ওয়াইফের টাকা দিয়ে পড়তেছি।
মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে অনুষ্ঠান হলো না, আপনার বউ তখন কোথায়, মানে সেই
ইপিজেড এলাকায়
নাকি চাকরি করছেন, তাকে কি মেনে নেওয়া হলো পরিবার থেকে?
না, ওই যে উঠিয়ে নেওয়া হলো না,
উঠিয়ে নেওয়া হলো না, অনুষ্ঠান হলো না, উঠিয়েও নেওয়া হলো না,
নেওয়া হলো না।
আচ্ছা, এবং আপনার খরচটাও মোটামুটি পরিবার থেকে এক ধরনের বন্ধই করে দেওয়া হলো, কারণ মেজো ভাই বিপক্ষে ছিল যে আপনার খরচ দিত। আচ্ছা,
এখান থেকে আমি টাকা পয়সা ও বেতন পেয়ে ঘর ভাড়া বা ওর হাত খরচা রেখে পুরাটাই আমার কাছে, তো বেতন খুব একটা ছিল না ওই সময়, 1500 টাকা না 1200 টাকা এরকম ছিল, তখন ওই টাকাটার দাম ছিল অনেক। যা হোক, আমি তো এদিকে যাতায়াত করি, বৃহস্পতিবার আসি শুক্রবারে যাই। তো আমি মাস্টার্স পরীক্ষা দিলাম 98 সালে। এখন আমি তো আসলাম, আমার বউ চাকরি করে, এখানে আসিয়া থাকতে হচ্ছে আমাকে, আমি থাকতেছি তাই, কিন্তু চলা খুব কঠিন হচ্ছে। সারা সপ্তাহে আমরা একদিনও মাছ খাইনি।
কত টাকার বাসা ভাড়া ছিল সেই সময়?
400 টাকা বাসা ভাড়া।
বাসা ভাড়া নেই কোথায়, কোন এলাকায়?
একটা রুম, ছোট্ট একটা রুম
সাভারে।
সাভারে আমাদের শোয়ার জন্য একটা পাটি ছিল না,
ঘুমাতেন কোথায়?
একটা কাঁথা ছিল, একটা বালিশ ছিল। ওর বড় ভাই একটা জগ কিনছিল, সেই জগটাও বাড়ির থেকে আনছিল, একটা ভাতের পাতিল, একটা তরকারি পাতিল আর একটা প্লেট। লবণটা যে রেখে খাবে, ওই পলিথিন দোকান থেকে যে পলিথিনে লবণ আনতাম, ওই পলিথিনের থেকে খেয়ে শেষ হতো। তো ওকে অফিসে টিফিন দিত ডিম, রুটি, কলা। ডিমটা বাসায় এনে ডিমটা টুকরা করে পিঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে ভাজি করে খেতাম, ডাউল খেতাম আর ভর্তা টর্তা। এই আমি যাবে, খুবই কষ্টে দিন যাচ্ছে। তা আমি টিউশনই খুঁজি, টিউশনই পাই না, অপরিচিত। একদিন পেপারে দেখলাম এলিট বলপেন কলম কোম্পানি এরা ডিস্ট্রিবিউটর দিচ্ছে। তা আমি ওই ঠিকানাটা সংগ্রহ করে 500 টাকা জমা দিয়ে কলম নিলাম। কলম নিয়ে আমি জিরানি, শ্রীপুর, কবিরপুর, সাভার, নবীনগর এই এদিকে বিক্রি করি। মানুষ যেখানে বাসে যেত আমি সেখানে হেঁটে যেতাম। কলম বিক্রি করে খুব একটা আগাইতে পারলাম না।
কলম বিক্রি মানে ওই যে হকারি করা যায়?
হ্যাঁ, দোকানে দোকানে বিক্রি করতাম আমি। অন্য যেগুলো প্রতিষ্ঠিত কোম্পানি তাদের চেয়ে দাম কমে দিতাম। আমার দেখা যেত এক ডজন কলম বিক্রি করলে 2 টাকা 3 টাকা বা 4 টাকা লাভ থাকতো, তো খুব একটা বিক্রি করতে পারতাম না।
ওই সময়টাতে মনে হতো না যে জীবনে বিয়ে করে ভুল করে ফেললাম?
না,
এই প্রশ্নটা এই কারণেই করলাম যে বিয়ে একটা জীবনের খুব কঠিনতম সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত নেবার আগে প্রত্যেকটা ছেলেরই আমাদের সামাজিকতার জায়গাটা থেকে চিন্তা করা উচিত যে সে নিজে থেকে এই যে সিদ্ধান্ত নিচ্ছে, পাশে যদি কেউ না থাকে তাহলে সে নিজে থেকে হিম্মত রাখে কিনা ওই মেয়েটাকে নিয়ে স্বাচ্ছন্দ্যে সংসার করার। হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা হয়তো বা হতে পারে, কিন্তু শক্তভাবে দাঁড়ানোর সামর্থ্য রাখে কিনা, মানসিকভাবে শক্তিশালী কিনা, যদি সেই সামর্থ্য বা সেই শক্তিশালী ভাবটা তার মধ্যে থাকে তখনই তার বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। নইলে সে অনেক সময় জীবনে অনেক বড় ধরনের ভয়াবহ রকমের বিপদের মুখোমুখি হতে পারে। চিন্তা করে দেখুন শিহাবুদ্দিনের কথা, কারণ সে যে পরিবারের সন্তান, তাদের কোনো কিছুর অভাব নেই, যে বর্ণনা সে দিয়েছে তার বাড়ির, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, এবং সেখানে তার আরামায়েশে ভালোভাবেই চলছিল, ভাই তার লেখাপড়ার খরচ দিচ্ছিল, কিন্তু বিয়ে করে তার যে মানে সংসার জীবন শুরু হলো একেবারে জিরো মাইনাস থেকে, সেখানে ফাইট করে একটা ছেলের টিকে থাকা এবং ভবিষ্যৎটা আসলে কোন দিকে গিয়েছে সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন। সেই প্রশ্নবোধক চিহ্ন রেখে আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। যাকে তারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আর জে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আমার পেজটির মেম্বার হয়ে যাবেন, এবং আপনারা থাকলে আমার ভালো লাগবে, কজ এই পেজটি এতটাই প্রিয় যে একেবারে হেলো ইট 920 শুরু থেকে এই পেজটি আছে। এখানে অসংখ্য অসংখ্য মানুষ কানেক্টেড। যদি আপনি হেলো ইট 920 তে আসতে চান তাহলে এই পেজের মাধ্যমে ইনবক্স করলেও পাওয়া যাবে। এছাড়া আমাকে মেইলও করতে পারেন, আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kibriya.com, দ্যাট ইজ rjkibriya.com। আমি আবারও বলি www.rj-kibriya.com, দ্যাট ইজ rjkibriya.com, এবং এখানে গেলে আপনি লেস টক নামে একটা সেকশন পাবেন একেবারে শেষের দিকে, ওখানে গিয়ে আপনি আমাকে মেইল করলে আমি মেইলটা পেয়ে যাব। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এখানে আছেন শিহাবুদ্দিন তার জীবনের গল্প নিয়ে। আমরা শিহাবুদ্দিনের কাছে আবারও ফিরছি কথা না বাড়িয়ে, যেখানটায় আমি ছিলাম যে মানে সংসারের একেবারেই ভয়াবহ রকমের টানাপোড়েনের মধ্য দিয়ে সংসারটা শুরু হলো। তারপর
তো আমি কলম বিক্রি করে দেখি হেও প্রতিপন্ন হতে হয়। আচ্ছা ভাই নিবেন না তাহলে একটু সুন্দর করে বলেন আমি চলে যাই, কিন্তু এমন সব ব্যবহার করে যে মনে হয় যে আমি অপরাধ করে ফেলছি। তো ওইটা আমি বেশি দিন করলাম না, আমি দু তিনটা টিউশনই পেলাম, এই আমার টাইম পাস হবে আর যা যা আসলো সেটাই তো আমার জন্য অনেক কিছু। টিউশন দিয়েও বেশি আগে তো না, আর ওই এলাকাটা অতটা শিক্ষিত এলাকা না। ও এর মধ্যে আবার আমার শ্বশুর বাড়ি কিন্তু জানতো না আমরা যে বিয়ে করছি। কিছুদিন পর জানাজানি হলো আমার শ্বশুর বাড়ি। জানলো কিভাবে, একদিন আমার শ্যালক এসে খুব সকালে এসে দেখে যে আমি এই ঘরে আছি। ওর ইমিডিয়েট ছোটো ভাই সিরাজ নাম, ওই ঘরে ও আইসা নক করছে, আমরা ঘুমিয়েই আছি। তখন ঘুমে থেকে আমি উঠলাম।
ও মানেটা হচ্ছে যে আপনি তখন আপনার ওয়াইফের সঙ্গে থাকতেন কিন্তু আলটিমেটলি
ওরা জানে না যে বিয়ে হয়েছে আমাদের।
মানে কি আনোয়ারের বাড়িতে জানতো না?
না জানতো না।
ওকে
তো ও এসে দেখলো, দেখার পর আমার সাথে আর কথা বললো না, আমিও কথা না বলে পাশের ঘরে যে বসে রইলাম। ও ওর বোনের সাথে কি কথা বলছে বলে চলে গেছে বাড়ি থেকে গিয়ে। ও বলছে ঢাকা থেকে ওর চাচি গেছে শুধু, আর এক ছোট ভাই ওহিদ নাম, এই দুইজনে দু একদিনের মধ্যেই চলে গেছে। তারপর আনোয়ারা তখন ও বলছে যে হ্যাঁ বিয়ে হয়েছে এই কাবিননামা এই। তো আমার চাচি শাশুড়ি কাবিননামাটা নিয়ে আসলো, এসে সবাইকে দেখাচ্ছে বিয়ে হয়েছে বৈধ। তো আমার শ্বশুরের বিষয়টা মেনে নিল। এখন আমি যে বেশ কষ্টে আছি, বাড়িতে খুব কম যাতায়াত করি, বাড়িতে থেকে আমাকে কিছুদিন ডাউল টাউল এগুলো মা দিত, কিছু কিছু দিত। তারপর এক সময় আমার মেজো ভাই এমন শক্ত হয়ে গেল, তাকে ছাড়া আমাকে কিছু দিলে বাড়িতে ভীষণ অশান্তি হবে। আমি বাবাকে বললাম যে আমার অল্প অল্প কিছু চাউল দিও শুধু, আর তো কিছু চাই না আমি। কেউ রাজি না, মা দেওয়ার রাজি কিন্তু মা তো তার ক্ষমতায় করল না। আমাদের বাড়িতে আট দশটা কুকুর থাকতো, সে কুকুর গুলারে খাবার দিত। অনেক সময় দেখা যেত কুকুর গুলা ভাত খেতে পারতো না, তা আমি বলতাম যে কুকুরে তোমরা যে খাবার দাও ওর একটা অংশ চাউল আমাকে দিও, আমি খেয়ে বাঁচি, তাদের মন নরম হয় নাই। আমার শ্বশুর আমার কষ্টের কথা বুঝে আমার সালাদের দিয়ে কিছু কিছু চাউল পাঠিয়ে দিত, এবং কি আমি নিজেও গিয়ে আনছি শ্বশুর বাড়ি থেকে চাউল। বাজারের উপরতে আসতে হয়েছে ওই চাউলের বস্তা নিয়ে, যে বাজারে উপরতে আসছে ওই বাজারে আমাদের আমাদের দুইটা বড় বড় দোকান, আমাদের দোকানে মানুষ থাকে লেবার হিসাবে। আমি শ্বশুর বাড়ি থেকে চাউল এনে ঢাকায় খাই। বাবাকে মানুষের জিজ্ঞাসা করলে বলতো না আমি ওইভাবে চাউল দেব না, বলতো যে কামাই করতে পারে না লেখাপড়া করাইছি। তার কথা শুনে আমি নিজেকে অপমান বোধ করতাম, আমার নিজেরও খারাপ লাগতো, কিন্তু ওনাদের মনে কখনো নরম হয় নাই। এর মধ্যে কি বলবো, আমাদের প্রথম সন্তান, তো আমি বুঝতে পারলাম এই সন্তান রাখলে আমাদের যে কষ্ট আরো যে কত কষ্ট হবে সেটা জানি না।
নিজেই তো খাওয়ার পান না।
হ্যাঁ এটা অ্যাবর্শন করে দিলাম। আমার তখন বুঝি নাই কি দিয়ে ভাই, এখন বুঝি আমি সন্তান হত্যা করছি। যা হোক প্রথম সন্তানকে ওইভাবে, তারপর দিন ওইভাবে চলতে থাকলো। চাকরি খুঁজি কিন্তু চাকরি আর হচ্ছে না আমার, দু একটা টিউশনই করি আর ও চাকরি করে। তো ওর মধ্যেও আমরা সুখী সুখ অনুভব করি। এক বছর পরে সম্ভবত আবার দ্বিতীয় সন্তান, সেটাও আমাদের পক্ষে রাখা সম্ভব হলো না
শুধুমাত্র এই দারিদ্রতার কারণে।
শুধু এই অভাবের কারণে আমি বাড়িতে যাওয়া টোটালি বন্ধ করে দিচ্ছি। এখন মানুষের মুখে শুনি আমার মা কান্না করে। আমার গাছ বোনার খুব নেশা ছিল, আমাদের বাড়িতে পুকুর ধার দিয়ে প্রচুর গাছ আছে, যে গাছগুলো আমি একা বুনেছি। আমার মা নাকি ওই গাছ ধরে ধরে কান্না করতো, এগুলো মানুষ এসে বলতো আমার কাছে, আমার খুব খারাপ লাগতো। যাইতে ইচ্ছে করতো মাঝে মধ্যে যাইতাম, আবার গেলে ভাইরা বকাবাজি করতো কি বিয়ে ভাই কি বলবো। আমার শুনে আমার মিয়া ভাই বলতো, মেজু ভাই বলতো ওকে ঠ্যাং ভাঙ্গে নুলা করে রাস্তার মোড়ে বসিয়ে রাখবো, প্লেট দেয় মানুষে দুই চার টাকা দিবে আমরাও দেবো, এইরকম কথা বলতো। আমি চুপ করে সব শুনতাম, আমি কিচ্ছু বলতাম না। বলতো ঢাকা শহরেও যদি সাততলা বাড়ি করে ওইদিকে তাকাবো না, এরকম কথা বলতো। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই জমি রাখে, আমার নামে জমি দেয় না। এবং কি আমার সৎ ভাই আছে, বয়সে আমার অন্তত 20 বছরের ছোট হবে, ওর নামে জমি দেয়। আমরা যে ওই যে পৃথক হয়েছিলাম, বাবা পৃথক করে দিছিল, আমাদের মা ডাল সিদ্ধ করে জমি রেখেছিল, ওই জমি পর্যন্ত আমার ওই সর্দায়ের নামে আছে, কিন্তু আমি সাবালক হয়েছি তারপরে আমার নামে জমি হয় না। আমার মাকে নাকি মেজভাই একদিন বলে, যদি শুনতাম যে ও ঢাকা শহরে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে, আমি খুব খুশি হইতাম। এই কথাটা শুনে নাকি আমার মা অনেক কান্না করছে। আমি শুনছি, শুনে আমার খারাপ লাগছে যে যেরকম পারছে সেরকম বলছে। এবং কি কিবরিয়া ভাই, টাকা না থাকলে কারো কাছে কোনো মূল্য নেই, আমার জীবনে এই জিনিসটা আমি হারাহারে টের পেয়েছি। আমার মাও এক সময় মানুষের কাছে উল্টাপাল্টা কথা বলতো, একমাত্র আমার ওয়াইফ বাদে আর কেউ আমাকে ত্যাগ করবার বাকি ছিল না। তারপর আমার আনোয়ারা আবার মোটামুটি ওর চাকরিটা ছিল মিডল ক্লাসের, তো ওখানে ওর যে অফিসের ম্যানেজার ছিল ওদের সাথে আবার আনোয়ারার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বিদেশিদের সাথে, বিদেশিরা ওকে খুবই পছন্দ করত। তো ওই অফিসের ম্যানেজার অন্য একটা ফ্যাক্টরিতে, নতুন ফ্যাক্টরিতে গেল, ওনার মাধ্যমে রিকোয়েস্ট করে আমার একটা চাকরি হলো টেক্সটাইল নামক একটা কোম্পানিতে। এখানে আমার বেতন ধরলো 1500 টাকা, এমনি আরাম আছে, এসি রুমে বসে থাকি, কিন্তু টাকা পয়সার দিক মনে করলে আর ভালো লাগে না। সবচেয়ে খারাপ লাগতো যেদিন স্যালারি দিত, মাস্টার্স পাস করে আমার মতো একটা বেটা মানুষ সারা মাস খাটিয়ে 1500 টাকা দেয়। 1500 টাকার মধ্যে তখন ওই সময় আমি ঘর ভাড়া দিতাম হলে 1200 টাকা,
300 টাকা থাকতো পকেটে,
পকেটে থাকতো 300 টাকা, আর ওই যে ওয়াইফের টাকা দেয়া জোড়াতালি দেয় চলতাম, তো খুব খারাপ লাগতো ওই দিন। তো এইভাবে মোটামুটি ওই চাকরিটাও করছি 1 বছরের মতো। করার পর এর মধ্যে আমাদের প্রথম সন্তান দুনিয়ায় আসলো 1999 সালের।
প্রথম না আসলে তৃতীয় সন্তান,
তৃতীয় সন্তান
আসলো, কিন্তু আগে দুটোকে আপনারা অ্যাবর্শন করতে হয়েছে পরিস্থিতির কারণে।
তৃতীয় সন্তান ডিসেম্বর মাসের ভোর 5টায়।
কত সাল?
1999 সাল।
ওকে,
মেয়ে, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম একটা মেয়ে, আল্লাহ দিয়েছে একটা মেয়ে। ও 6 মাসের, 6 মাস না, ওই সময় 3 মাস ছিল সম্ভবত, ছুটি পেয়েছিল, সন্তান আসলো। এখন এখন এই সন্তান লালন পালন করতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছে। এখন কি করা যায়, ওকে, আমিও চাকরি করে ও চাকরি করে, এখন আমার চাকরি বাদ দিলেও চলা কঠিন, ওরটা বাদ দিলে আরো বেশি কঠিন, কোনটা কি করব। ওর একটা ছোট বোন আছে, সে আইসা থাকতে থাকলো, আমার বাচ্চা পালে করে, ও 1-1.5 বছর রইল। থাকার পর এখন ওদের বাড়ি থেকে একটা চিন্তা ভাবনা করে, বিয়ে শাদি তো দিতে হবে, মেয়ে মানুষ, এখানে আমার বাসায় থাকলে তো আর ওইটা সম্ভব হচ্ছে না, গ্রামে থাকলে মানুষের দেখবে বিয়ে প্রস্তাব আনবে, বুঝলো, আমিও দেখলাম জিনিসটা আসলে ওইটাই ঠিক, নিয়ে গেল। আর আমি ওই সময় আমার বাড়িতে 5-6 জন আছে, 6-7-এর পরে ছোট বোন ভাগ্নি ভাস্তি, তো আমি বাড়িতে গেলাম যে এদের যে কেউ কে যদি দেয় একবারে, তাহলে আনবার যদি বলে যে একজন 2 মাস থাকবে আরেকজন 2 মাস থাকবে, এইভাবে
আপনার স্ত্রী সেবার জন্য,
ওই আমার বাচ্চাটা রাখার জন্য।
ওকে,
স্ত্রী তো সারাদিন অফিস থাকে, আমি থাকি
ওই সময় যেন বাচ্চাটাকে কেউ দেখে, একদম
বাচ্চাটা দেখার জন্য। আমি কিবরিয়া ভাই 1 সপ্তাহ রোলাম বাড়িতে, আমি ডাইরেক্ট তো বলতে পারি না, মার মাধ্যমে বললাম মিয়া ভাইকে আর বাবাকে রাজি করে আর আমাকে একজন দাও, যদি বলে যে ওই সারা বছর থাকবো তাও আমি রাজি, ওর লেখাপড়ার দায়িত্ব আমার, 1-2 মাস বা 1 মাস থাকবো আবার বদলে বদলে আমি, তাইলেও হয়, কিন্তু ওরা ছোটরা সবাই আসার জন্য খুব আগ্রহী, কিন্তু বাড়ির থেকে আমি পাইলাম না, পারমিশন পাইলাম না। শ্বশুর বাড়ির পাশে একটা গরিব বাড়ির থেকে একটা মেয়ে পেলাম, ওকে নিয়ে আসলাম। তো আমার বাচ্চাটা শুধু অসুস্থ থাকে, ওই মেয়েটায় রাখে, আমার দুজন চলে যায়, অসুস্থ থাকে, তো গোয়ালে দুধ দিয়ে যায়, আমরা প্রতিদিনই এসে শুনি যে সব খেয়ে ফেলছে আমার বাচ্চা, আধা কেজি দুধ তো রাখে বলে, আমরা শুনে খুব খুশি হই। একদিন আমার হঠাৎ করে দুপুর টাইমে অফিস বন্ধ হলো, কি কারণে জানো আমি জানি না, চলে গেছি, গোয়ালের দুধ দিয়ে যায় 10টার দিকে, আমি 12টার দিকে যাই, দেখি দুধ নেই, এই দুধ নেই, সব খেয়ে ফেলছে। আমি ওই সারাদিন এই 2 ঘন্টার মধ্যে আধা কেজি দুধ খেয়ে ফেললো, সেদিন বুঝতে পারলাম যে দুধ ও খায়, কাজের মেয়েটা খায়, আর আমার বাচ্চা প্রায়ই অসুস্থ হচ্ছে। দেখলাম যে না, এভাবে সম্ভব হচ্ছে না। পরে ওই মেয়েটাকে বিদায় করে দিয়ে, ওই যে বললাম স্কুল ঘরের মতো বাসাগুলো,
জি,
পাশেই আমাদের সবাই সাপোর্ট করতো, খুব সুন্দর মিল ছিল।
ওকে,
ছোট ওই আমার মেয়ের একটু বড় একটা মেয়ের নাম দোলন, ওর খালা ছিল, ওর মা খালা ওখানে থাকতো, ওই দোলনের খালা বাসায় থাকতো সারাক্ষণ, ওনার মেয়েরা চাকরি করতো, আমরা বলতাম আপা আমরা যতক্ষণ অফিসে থাকি আমাদের মেয়েটার একটু দেখেন, শুধু ওই দুধ টুধ বা ওর ফিডার ফোড়া যা কিছু সব ওনার কাছে দিয়ে আসতাম সকালে। আমি বলতাম যে বাচ্চাদের সাথে খেলবো, এখানে তো বাচ্চা আছে অনেক, খালি দেখেন রাস্তায় না যায়। তো ওই রকম হঠাৎ করে আরেকদিন আমার দুপুর একেবারে রৌদ্রের মধ্যে আমার অফিস ছুটি হয়েছে দুপুর টাইমে, আমি আসছি আয়সা অফিস থেকে আইসে ওই মেয়েটাকে আমরা খুঁজতাম, আয়সা বলতাম আপা মেয়েটা ও তো এখন এখানে ছিল, দেখি না তো, দেখি না তো আর কোথায় গেল, উনিও চিন্তা করে গেল, এখন রাস্তার দিকে উনি যায় একদিকে আমি যাই আরেক দিকে, পুরা কলোনি শুদ্ধ খুঁজতেছি পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, উনি আরো মানে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন না করতে পারে উনি আরো মানে কান্না করে দিবে এরকম অবস্থা। পরে আমি কি করলাম যে আপা আমি তো এখন ভালো লাগতেছে, আমি তালাটা খুলি, টিনের ঘর ছিল উপরে টিন ছিল গরম, তো আমি যে তালা খোলার জন্য পর্দা টান দিছি, এখন দেখি পর্দার ভিতরে তালা ধরে আমার বাচ্চাটা দাঁড়িয়ে আছে, পুরো শরীর ওর ঘেমে ভিজে গেছে। আমি তালাটা খুলে কি দিয়ে ভাই আমি ভিতরে যে বিছানায় শুয়ে প্রায় 1 ঘন্টা কান্না করলাম, আল্লাহ আমরা তো কষ্ট করছি, আমার মেয়েটাও কষ্ট করতেছে, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। অনেক সময় কান্না করলাম, আমি বাড়িতে তো যাই না, খুব কষ্টের দিন যাচ্ছে আমাদের। তারপরে এর মধ্যে আমরা এই কষ্টের মধ্যেও কিছু টাকা জমাইছিলাম, ওকে বললাম তুমি এখানে চাকরি বাদ দাও আর কি করবা, আমি একা চাকরি করি তারপরে যা হয় হবে, তো ও চাকরি বাদ দিল, বাদ দিল। এর মধ্যে আমার মেজো ভাইয়ের মেয়ে আমাদের ভাইস্তা ভাতির মধ্যে সবচেয়ে বড়, ওই ওর বিয়ে ঠিক হয়েছে, এখন বাড়ির থেকে মানে তাগিদ শুরু হয়েছে আমাদের নিবে, তো আমার ও যে সেই দুলাভাই আমার ছোট এক বোনের জামাই এই দুইজন আসতে আসছে আমাদের নেওয়ার জন্য, যে ওই বাস থেকে দিয়ে যাইতে হবে। আমি বলছি ওর আব্বু কি যাইতে বলছে, মানে আমার মেজ ভাইয়ের কথা বলছে, সে পাঠাইছে আমাদের সবাই মিলাই পাঠাইছে। প্রথমে যাওয়ার জন্য রাজি হচ্ছিলাম না, কিন্তু ওই দুলাভাই দেখি যে খুব কষ্ট পায় মনে, পরে গেলাম। এই তো আনোয়ারা প্রথম গেল আমাদের বাড়িতে মেয়ে সহ, তখন আমার মেয়ের বয়স 2 বছরের একটু বেশি মনে হয়, 2.5 বছর। গেলাম, সবাই খুশি আমরাও খুশি, ঠিক আছে, তো ভাবলাম হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু না ঠিক হচ্ছে না। কি বলিয়া ভাই ওই একই রকম অবস্থা, আমরা যে বাড়িতে যাই বাড়িতে যাই বাড়িতে যে মানে একটা কুকুরের যে মান মর্যাদা আমাদের সেটাও নাই, আমার মা ছাড়া আমাদের সাথে কথা বলার কোনো লোক নাই সোজা কথা, ওই আমার মাই খুশি হয় আর কেউ খুশি হয় না, আর ওই যে ছোট ছোট যেগুলো বোন বাস্তি আছে ওরা খুশি হয় আমরা গেলে, কিন্তু আমাদের যারা মানে গার্জিয়ান পক্ষে আছে এরা আমাদের দেখলে আরো মানে মনে কষ্ট পায় মনে হয়, এই অবস্থা। এর মধ্যে যে আমরা যাই আসি কিরকম মানে অবহেলা শুনেন, আমার মেয়েটার বয়স তখন 2.5 বছর, একটু একটু কথা বলতে পারে, ওই দুয়ার বলে ঘরের উঠান ওখান দিয়ে আমার ছোট ভাই যে সে হাইটা যাচ্ছে, আমার মেয়েটা ও সবার কোলে চড়তো না, ওর লুঙ্গি টাইনা ধরছিল আমার মায়ের কাছে শুনছি কোলে ওঠার জন্য, লুঙ্গিটা হাতে থেকে টান দেয় সারিয়ে নিচ্ছে কিন্তু ওকে কোলে নেয়নি।
বিরতি নেবো প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকবার, এই যে সামাজিক পরিস্থিতি, এই যে পারিবারিক টানা পড়েন, এর মধ্য দিয়েও সুন্দর একটা প্রদীপ খুব চমৎকার ভাবে জ্বলেছে, সেটা হচ্ছে প্রেম। এত এত বাধা এসছে এই এই মানুষটার জীবনে, খুবই সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের সমাজের একজন। আমরা উদাহরণের জন্য রবীন্দ্রনাথের সেই কবিতার মতো দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটা ধানের উপর একটা শিশির বিন্দু, অনেক কিছুই উদাহরণ আসে আমাদের জীবনে, বড় বড় মহিষীদের উদাহরণ আসে। কিন্তু এই জীবন চলার পথে বাসে একেবারে ভিড়ের মধ্যে যে মানুষটি আপনার জন্য কষ্ট করে সিটটা ছেড়ে দিল, ওই মানুষকে ইতিহাস লিখে রাখে না, তার অবদান কিন্তু অসামান্য। তো এই জন্য বললাম যে এটাকে আসলে কি ক্ষুদ্র অবদান বলবেন, ক্ষুদ্র বড় অবদান কিভাবে বলবেন, যখন আপনি প্রচুর তৃষ্ণার্ত ঠিক ওই মুহূর্তে কেউ একজন ঠান্ডা এক গ্লাস শরবত যদি আপনার কাছে এগিয়ে দেয়, ঠান্ডা গ্লাস শরবতের মূল্যই কতটুকুই বা হতে পারে, কিন্তু ঠান্ডা গ্লাস শরবত পরিস্থিতির প্রেক্ষাপটে ওটা আপনার জন্য কতটা অমূল্য এটা আপনি বুঝতে পারেন। তো আমি আসলে এই মানুষটিকে এভাবেই দেখতে চাই, তিনি আমাদের সমাজের খুব পরিচিত খেটে খাওয়া একজন মানুষ, কিন্তু তার জীবনে যে ভয়াবহ দুঃসময় চলে গেছে সেই দুঃসময়ের মধ্যে এখন পর্যন্ত আমরা যে গল্পটা পেয়েছি সেখানে আছে অটুট একটা প্রেম, দুজন দুজনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আমরা ফিরে আসবো গল্পের একেবারে শেষ ভাগে ছোট্ট একটা বিরতির পর, মাত্র 5 মিনিটের বিরতি, তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিতে ভুল করবেন না।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন শিহাবুদ্দিন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, আমরা যেখানটায় ছিলাম, খুবই অমানবিক একটা পরিস্থিতি,
ওই বাড়িতে আমাদের কোনো মূল্য ছিল না, এমনকি আমার বাচ্চাটা যেত ওকেও তেমন একটা কিনা। একদিনের ঘটনা বলি, আমার ছোট বাচ্চা, আমি সাধারণত শ্বশুর বাড়ি যাই উঠতাম, ওই বাড়িতে মার সাথে দেখা করতে যাইতাম, বাড়ির ভিতর থেকে ওকে বাইসাইকেলের পিছনে ক্যারিয়ারের পিছনে বসিয়ে হাঁটতে হাঁটতে বাহির হচ্ছে আর মা সাথে। তো কেউ বাড়ির ভিতর থেকে কেউ ওকে বলেনি যে আবার এসো, একদম বাহির বাড়ি আসছি। তখন আমার এক ভাবি, আমার ইমিডিয়েট বড় যে ভাই ওয়াইফ বসে আছে বেঞ্চে, এখন ওই ভাবিকে আমার মেয়ে তাকে বলতেছে আবার আসবো নি, মানে ও কেউ উপর দিয়ে কেউ বলে না যে আবার এসো, কিন্তু ও নিজেই উপর দিয়ে বললো যে আবার আসবো। আমার মানে ওই যে বাচ্চার খালা যে ওকে যে নিয়ে আসলো গ্রামের বাড়িতে, ওই সময় আমার বাচ্চারা কেউ নিয়ে আসছিল কিছুদিনের জন্য।
নিজের উপর কষ্ট সহ্য করা যায় না, সন্তানের কষ্ট আসলে সহ্য করা খুব
মুশকিল। এই যে বাচ্চাকে নিয়ে আসলো, আমরা তখন ওখানে দুইজন থাকি, আমরা কি করতাম বৃহস্পতিবার আসলেই বাচ্চাকে দেখার জন্য শ্বশুর বাড়ি আসতাম, আসার দিন খুব ভালো লাগতো, কিন্তু যাওয়ার দিন এই বাচ্চাকে দেখে চোখ মুছতে মুছতে সাবার পর্যন্তই আসতাম, চোখের পানি পড়তো শুধু আমাদের, মুখে কোনো শব্দ থাকতো না দুইজনেরই। অবহেলার মধ্যে আমাদের চলতে লাগলো। এর মধ্যে আমার মেজো ভাইয়ের এক সময় খুব মরণাপন্ন অসুখ হলো, সে আমাদের দেখতে ছিল, আমরা গেলাম, যাই হোক আল্লাহ রহম করলো, আল্লাহ বাঁচা রাখছে এখন পর্যন্ত, আল্লাহ রহমত সুস্থ আছে। ভাবছিলাম যে হয়তো অসুখ থেকে উঠে ঠিক হবে, না ঠিক হয় নাই, ওই সবারই একই অবস্থা, আমাদের প্রতি কারো কোনো চেঞ্জ নাই, ওই সাময়িকের জন্য চেঞ্জ হয় আবার একই অবস্থা। তা এর মধ্যে ইপিজেটের চাকরি দেখি, এই চাকরিতে তো জীবন যাচ্ছে না, তো আমার এই যে ঢাকায় যে চাষি শাশুড়ি উনি একটা ছোটখাটো একটা ওষুধ কোম্পানির ব্যবসা করে, কোন এক লোকের সাথে ওনার পরিচয় আছে, আমাকে এখানে ঢুকালো, কিন্তু এই ওষুধ কোম্পানিতে ঢুকতে হলে 20,000 টাকা জামানত দিতে হবে। পরে এই টাকাটা আমার বোনেদের কাছ থেকে হাওলাত হিসাবে আনছিলাম, আর আমার এই চাষি শাশুড়ি দিয়েছিল, সে টাকাটা পরে আবার তাদের শোধ দিয়েছি, ঠিক আছে। কিন্তু এখানেও দেখি মার্কেটিং চাকরি, রাত দিন পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু সে অনুযায়ী টাকা পাচ্ছি না।
আচ্ছা,
পরে চিন্তা ভাবনা করলাম যে না এইভাবে হবে না, সত্য মিথ্যার অনেক আশ্রয় আছে এর মধ্যে, যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। পরে আমি বললাম যে না আমি এই চাকরি করবো না। এখানে 5-6 মাস চাকরি করার পর, পরে ওই যে আমার স্কুল লাইফের বন্ধু আব্দুর রউফ, ও যে লাভলির সাথে প্রেম করতো, ওই বলল যে তোর বেকার সময়টা কাটানোর জন্য গাজীপুরে আমার মামাতো ভাইয়ের কোচিং সেন্টার আছে, তুই এখানে যে সময়টা কাটা, টাইম পাস কর। ঢাকায় তখন আমার চাষি শাশুড়ির বাসায় থাকি আর গাজীপুরে যাই, তো চাষি শাশুড়ির বাসায় 1 মাসের মতো ছিলাম, তারপরে মেসে উঠলাম, তারপরে তো একটা টিউশনই করি আর ওখানে যাই আসি, দেখি বাচ্চা পড়াইতে আমার ভালো লাগে, তা আমি চিন্তা ভাবনা করলাম আর সব বাদ আমি এটাই করবো। তো আমি ওই গাজীপুর যাই আসি আর এখানে টিউশনি আস্তে আস্তে বাড়তে থাকে, 6 মাস একটা টিউশনি করছিলাম, 800 টাকা দিত, 400 টাকা ম্যাচ ভাড়া দিতাম, আমার ওয়াইফ থাকে তখন আমার শ্বশুর বাড়ি বাচ্চা নিয়ে। তারপর আমার চাষি শাশুড়ি একটা কিন্ডার গার্ডেন স্কুলে আমার ওয়াইফকে চাকরি দিয়ে দিল, তো কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করে, আমি আমার ওয়াইফ একটা রুম ভাড়া করে সাবলেটে থাকি মিরপুর 14 নম্বর পুলিশ কোয়ার্টারের ভিতরে। তো দেখি আস্তে আস্তে টিউশনি বাড়ে, টিউশনি ভালোই হচ্ছে, আমি গাজীপুরে চাকরিটা বাদ দিলাম, তো এইদিকে আমার টিউশনি বাড়তে থাকে, আমার ওয়াইফেরও টিউশনি বাড়তে থাকে, প্লাস ওই যে স্কুলে নামমাত্র একটা চাকরি আছে আর কি, তো দুইজনে মিলেমিশে টিউশন করি আর বাচ্চাটা বাসায় থাকে। তো অনেক সময় দেখা যায় আমার বাচ্চাটাকে একা রেখে আমাদের যেতে হয়, আমার বাচ্চাটা মাঝে মধ্যে এসে দেখতাম কান্না করতেছে, কি হয়েছে, ও মাকড়সা তেলাপোকার এগুলো দেখে ভীষণ ভয় পেত, একাই কান্নাকাটি করে থাকতো, বাইরে থেকে তালা দিয়ে যেতাম, এসে দেখে আমাদের খুব কষ্ট লাগতো। আর আমি বাজারে গিয়ে সবচেয়ে কম দামের চাউল যেটা সেইটা খুঁজতাম, আর ওই চাউলের মধ্যে থাকতো তেলাপোকার গু, বাইটান আর মরা চাউল, এই তিনটা জিনিস একরকম দেখা যায় দেখতে, এগুলো বাজার থেকে এনে আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চাও শখ করে বাঁচত, দেখা যাচ্ছে চাউল ধোয়ার সময় কিছু কিছু ওইগুলো উপরে উঠত, ওগুলো ফেলে দিতাম, বেশি করে চাউল দিতাম বারবার, তারপরে দেখতো খাওয়ার সময় দু একটা মুখের মধ্যে বেজে পড়তো, কি বিশ্রী গন্ধ, সে সাথে সাথে আবার কুলি করে এসে আবার খেতে বসতাম। অথচ ওই যে আপনাকে বলছি আমাদের বাড়িতে কুকুরে যেটি ভাত খায় তার একটা অংশ দিলে আমি খেয়ে পড়াইতে পারতাম না, দেয়নি আমাকে, অনেক কষ্ট করছি। তো টিউশনি খুব বাড়তেছে, টিউশনি যেটা আসে সেটা আর যায় না, এক সময় দেখা যাচ্ছে যে দুইজনে প্রচুর টিউশনি করতেছি, ভালো ইনকাম হচ্ছে, মাসে এখন প্রায় 20-22 হাজার টাকার টিউশনি হয়,
এটাই কথা, মানে তুমি যে রাস্তায় মেহনত করো না কেন, তাওয়াক্কাল তো আল্লাহ, তুমি যদি লেগে থাকো সে রাস্তার সর্বোচ্চ শিখরে আল্লাহ পৌঁছায় দেবেন। এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে চেষ্টা, চেষ্টা, ধৈর্য এবং শ্রম। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে ওই মানুষটার কাছ থেকে আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না।
2002 সালে আমরা মিরপুর পুরেতে টিউশন শুরু করলাম। এক সময় দেখা যাচ্ছে আমি রাত্রি 11টা পর্যন্ত টিউশনই করি, কিন্তু আমার সময় কভার দিতে পারতেছি না। পরে আমার ওয়াইফকে বললাম, এই যারা যারা আমাদের কাছে বাচ্চা পড়াবে বাসায় এনে পড়াবো, ব্যাচে পড়াবো, সবাইকে বলে দিলাম। আল্লাহর রহমতে একটা বাচ্চা ছুটে নাই। এক সময় দেখি যে না, ব্যাচেও কুলাইতে পারতেছি না, এক রুমে হচ্ছে না। আমরা ওই দুই রুম নিলাম, দেখি যে না ভালোই বাচ্চা হচ্ছে, হারও হয়ে গেছে। ওই যে দলে দলে বাচ্চা বের হয় না আমাদের বাসা থেকে, এগুলো মানুষ দেখে, দেখে মনে করে এখানে তাহলে নিশ্চয়ই ভালো পড়ানো হয়, ও তাদের বাচ্চাও দেয়। এইভাবে দিতে দিতে এক সময় আমরা বাসার মধ্যে, আমি আমার মিসেস সারাদিন পড়াইতাম, আবার দুজন টিচারও রাখলাম, দুইটা রুমে পড়াইতাম। তো এইভাবে আমরা বাসার মধ্যে 70-80 জন বাচ্চা পড়াই সারাদিনে, বেশ ভালো একটা অ্যামাউন্ট আসে। এখন কিছুটা অভাব দূর হলো। কি করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম বাড়িতে তো সব লেখাপড়া কিচ্ছু হচ্ছে না, ছোট যারা আছে, আমার ছোট ভাইয়ের ছেলেকে আনলাম। তখন কিছু কিছু অভাব আর কি, ততটা অভাব না। আমি বললাম যে একটু একটু সাপোর্ট দিও আমারে, বাড়ির থেকে কোন সাপোর্ট দিতে রাজি না তারা। ওর জন্য একটা রুম ভাড়া করছিলাম 3,000 টাকা দেয়া, 2 মাসে 6,000 টাকা দিলাম। খাতা খাতা ওটা হিসাব ছাড়া আমাদের মেয়ের সাথে ওর মধ্যে চলে যায়। ও এর মধ্যে আবার বাড়িতে জমিগুলো আবার ওই যে কিভাবে বাটরা দলিল করে, এই দলিল করবে। তা আমি গেলাম বাড়িতে, বাড়িতে যে বললাম যে তাহলে কিভাবে দলিল হবে, দেখা গেলো যে সবার চেয়ে আমার নামে জমি কম। পরে আমি বাবাকে বললাম, বাবা সবার চেয়ে আমার নামে জমি কম, এটা কেমন হলো? কয় না, তুমি কমই পাইবা, ওরা তো বাড়িতে থেকে কামাই রোজগার করছে, ওরা ওদের নামে জমি রাখছে, তোমাকে এগুলা দেওয়া হবে না। এই বাড়ির ভাতই তো খাই করছে, তাই না? তো ওখানে তো এই যে ভাত খাইছে, আমার তো এতদিন চাউল দেওয়া নাই, ওখানে তো আমার একটা অংশ ছিল। ওটা তুমি দাবি করতে পারো না। আচ্ছা ঠিক আছে, ওটা ওনার দাবি না করলাম। আমি যে গাছগুলো বুনছি 100 রুপে হবে শুধু মেহগনি গাছ, আর অন্যান্য গাছ গুনা ছাড়া, ওগুলো আমি বলতে চাই না কতগুলা কোনটা হবে, এই মেহগনি গাছটি শুধু আমাকে দাও। এগুলোর মধ্যে তো কেউ কোনোদিন এক বদনা পানিও দেয় নাই, একটা খুঁটাও গাড়ে নাই, সব আমার এক হাতে করা। আমি অন্য কোনো গাছ চাই না, শুধু মেহগনি গাছটি আমাকে দাও। না তা দেওয়া হবে না। আমি তো তোমার বিচার তুমি মানলা না, এটা কেমন হইলো? না তোমাকে দেওয়া হবে না এটা। আচ্ছা ঠিক আছে, না দিলাম। তা আমি ওই দলিলে রাজি হই না। এক সময় আমার বড় ভাই আর মা একদিন আমার বাসায় আসছেন মিরপুর। আসার পর ওই জমির কথা উঠাইছে, মিয়া ভাই বলতেছে তোমার নাম তো জমি কম, তো তুমি দলিলে রাজি হয়ে যাও। আমি রাজি হব কেন? আমাকে আমার ছোট দুই ভাই আছে তাদের সমান দেন, আমি আপনাদের সমান চাই না, আমার ছোট যারা তাদের সমান দেন, তাহলেই আমি রাজি, আমি বেশিও চাই না। এটা তুমি দাবি করতে পারো না, তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা চাওয়া হয়েছিল সেটা তুমি না করছো। পরে আমি বললাম, না করছি কোন কারণে? ওখান থেকে আইনে আপনারা খরচ করতে চাইছিলেন, এই জন্য আইনে যদি আপনারা সংসারে খাটাইতেন, তখন যদি আমি জিজ্ঞেস করতাম যে টাকাটা কি করছেন, আমার দুই গালে দুইটা না 10টা থাপ্পন মারতেন, তা তো না। তখন আমার মা আর আমার ভাই বলছিল যে মার নামে জমির থেকে ওটা তোমার ঠিক করে দেওয়া হবে, রাজি হয়ে যাও। পরে যা হোক, আমি রাজি হয়েছি, দলিল হয়ে গেছে, কিন্তু ওটা আর হয় নাই। তো এর কিছুদিন পর মিয়া ভাই বড় ভাবি হজে যাবে। এখন মেজোজন খুব চালাক মানুষ, সে ভাবলো সংসারে থেকে 7-8 লাখ টাকা যাবে এদের দুইজনে, উনি ঘোষণা দিল পৃথক হয়ে যাবেন। তো সবাই পৃথক হয়ে গেল। পৃথক হয়ে যাওয়ার পর তো মিয়া ভাইকে হজে যাওয়ার সময় অর্থনৈতিকভাবে আমার বিশ্বাস কেউ কোনো সহযোগিতা করে নাই, আমি সামান্য কিছু করছিলাম। তো তারপর নাকি মিয়া ভাই প্লেনে বসে বসেই মনস্থির করছিল, আমার ভাগে যেটা কম আছে তার নামে অনেক জমি বেশি আছে, ওইটা থেকে এটা পূরণ করে দেবে। আজ পর্যন্ত সেটা দেয়নি, জানি না, ওটা আমি আশাও করি না। তারপরে এখন বাচ্চা সংকুলন হয় না, আমি কোচিং সেন্টার করে ফেললাম, 150-200 বাচ্চা পরে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট থাকে। আর এর মধ্যে আর একটু ই হয়েছে, আমি কিছু টাকা পয়সা নষ্ট করেছি। আমি যে টিউশন করে কিছু টাকা জমাইছিলাম, একজনে 80,000 মতো, আর একজনে 3,82,000 টাকা।
কিসে ইনভেস্ট করেছিলেন?
মানে ওই লোকে বলছিল যে আমার এই ঘরের অলস টাকা থাকলে আমাকে একটু দেন, আমি ব্যবসা করি, ডিম কম দামে দিই, ডিম কম দামে দিত। সে নিচে নিয়ে পালাইছে, আর একটা হলো যে MLM ব্যবসা কি বলে,
কখনই গল্পগুলো করা হয় যে গল্পগুলো আজকে এখানে বললেন রেডিওতে?
ও সব জানে না, কিছু জানে।
এই প্রশ্নটা আমি সবসময় আমাদের যিনি এখানে গল্প বলতে আসেন তাকে করি, এন্ড ভেরি ইন্টারেস্টিংলি দ্য অ্যানসার ইজ অলওয়েজ সেম। দেখুন, লাখ লাখ মানুষ এখানে ওনাকে শুনলো, যাদেরকে উনি সরাসরি কোনোদিন দেখেনি, কোনোদিন হয়তোবা দেখা হবেও না, হবে হয়তোবা কি মানে আসলেই হবে না, এবং যে মানুষগুলোর সঙ্গে ওনার হৃদ্যতার সেই অর্থে কোনো ডিরেক্ট কানেকশন নাই, কিন্তু দেখুন কত আপন ভেবে আমাদেরকে সে এই কষ্ট করে এসে নিজের জীবনের এত গূঢ় কথা যেটা তার মেয়ে পর্যন্ত জানে না, তার মেয়ে তার এত প্রিয়, এবং সে আপনাদের কাছে বলে গেল। কেন বললেন আপনি, মানে আপনার প্রশ্নটা হচ্ছে কেন বললেন?
আমার আমার প্রতি আমার বাবা আমার ভাইয়ের আমার উপরে ক্ষমতা খাটানোর মতো প্রচুর সুযোগ ছিল, তারা সে সুযোগটা খাটাইছে, কিন্তু তাদের সেই ক্ষমতা খাটাইতে গিয়ে তারা নিজেরা বেশি লস খাইছে, আমিও কষ্ট পাইছি, তারা লস খাইছে। এই দৃষ্টিতে তাদের ছেলে মেয়েগুলো আমার কাছে থাকলে ভালো একটা পজিশন যেতে পারতো, সেটা হয় নাই, আর আমি জীবন অনেক কষ্ট পেয়েছি। কিন্তু আমার প্রতি এখন অনেক চেঞ্জ এসে গেছে প্রিয় ভাই। আমার বাড়িতে ভাইস্তা ভাস্তির বিয়ে হয়েছে 4-5 জনের, আমি জানি না এখন কোন জায়গায় যদি একটু আত্মীয়তার কোনো ছেলে মেয়ে দেখার সঙ্গে কোনো সংবাদ হয় সেটাও আমার কানে আসে। একদিন যে ভাই আমাকে বাড়ির থেকে চাউল আনতে দেয়নি, আজকে তারা টুকলা টাপলে আইগিয়া দেয় আমাকে আনার জন্য, আমার গাড়িতে তারা নিজ হাতে সাজিয়ে দেয়। কিন্তু এতে তো আমার সেই পুরনো কথা মনে হয়, আমার সেই কষ্টের কথা মনে হয়।
দিস ইজ দ্য থিং, দিস ইজ, এটা তো আপনার অ্যাচিভমেন্ট যে যারা আপনাকে একটা সময় দুর্দিনে পাশে দাঁড়ায়নি তারা এখন পাশে দাঁড়াচ্ছে, বিকজ আপনি আর্ন করেন, আপনার হাতে পয়সা আছে, সেজন্য আপনার পাশে দাঁড়ায়। কিন্তু আমার সবচেয়ে কোর যে প্রশ্নটা, যে মানুষটাকে সংসার জীবনে নিয়ে আসার কারণে আপনার জীবনটা এরকম দুর্বিষহ হয়ে গেল, তার সঙ্গে সংসার কত বছরে, কত সালে বিয়ে করেছেন?
বিয়ে করেছি 96 সালে 16 ডিসেম্বর।
96 সালে, তো 96 সালে বিয়ে করার পরে এতদিন পর্যন্ত আপনারা একসঙ্গে আসেনি, তার মানে আপনাদের 21 বছরের সংসার, এত পথ একসঙ্গে পাড়ি দিয়েছেন, কখনো কি মনে হয়েছে ভুল করেছেন?
না, বিন্দু মাত্র মনে হয়নি। এবং আমি মনে করি আমার জীবন সঙ্গিনী যেরকম আমি চেয়েছিলাম আল্লাহর কাছে, এটা আল্লাহর কাছ থেকে আমি পেয়েছি ঠিক আমার মনের মতো। আমার সুখে দুঃখে সে সারাক্ষণ আমার, এই যে যে টাকাগুলো আমি লস করেছি, ওয়াইফ আমাকে বুঝ দিয়েছে অধৈর্য হয়ে না, আল্লাহ দিবে। এবং কি কিবরিয়া ভাই, এই আমার মাকে আমার বড় ভাইকে আমি ঢাকায় এনে চিকিৎসা করাইছি এই কিছুদিন আগে, এগুলো হিসাব ছাড়া। তারা এখন কিছুটা কিছুটা মনে করে যে তারা হয়তো বা ভুল করছে, আমার প্রতি অবিচার করছে। শুধু তাই না, আমি আমার বড় ভাইকে বলছি এলাকায় কেউ যদি গরিব মানুষ চিকিৎসা করতে না পারে আমাকে আমার কানে নিউজটা দিবেন, আমি আমার সাধ্য মতো করে যাব।
একটা কথাই বলবো আজকের এই অনুষ্ঠান শেষের দিকে এসে, সেটা হচ্ছে যে জীবনে যত জটিল পরিস্থিতি আসুক না কেন, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না। আপনার প্রতি কিছু মানুষের হক আছে, সেটা আপনাকে যারা বড় করেছে তাদের, এবং একই সাথে আপনি যাকে নিয়ে সংসারে চলছেন তার, আপনার সন্তানের। অনেক সময় একজন সৎ মানুষ অনেক বেশি কষ্ট পান যখন ওই হকগুলো তিনি ঠিকমতো পালন করতে না পারেন, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে হয়েছে। তিনি তার সন্তানকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারেননি, সন্তানকে প্রপার ফুড দিতে পারেননি, যে পরিবেশে বড় করার দরকার ছিল তিনি পারেননি, তার স্ত্রীকে সঠিকভাবে বাহ্যিক অর্থে যে ভরণ পোষণ করার কথা সেটাও তিনি পারেননি, কারণ আজকের এই ছোট গল্পে সেটা হয়তো উঠেও আসবে না। কিন্তু অফুরন্ত ভালোবাসা ছিল, রেসপেক্ট ছিল, দুজন দুজনের আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে কারণে তারা আজকে এত কঠিন পথ পাড়ি দিয়ে অন্তত এই কথাটা বলতে পারেন, যতটুকু আছে এতটুকু নিয়েই মানুষকে সাহায্য করতে চাই। এটা কজনে বা পারেন? আমি বারবারই বলি, যারা মহামানব হিসেবে আমাদের সামনে এসেছে, যারা আমাদের সামনে অনুকরণীয় হিসেবে আছে, তাদেরকে অনুকরণ করে জীবনে পথ চলা খুব কঠিন, কারণ তাদের মতো হওয়াটা খুব কঠিন, কারণ তারা খুব রেয়ার, দুনিয়াতে একজন হন, দুজন হন, তারা ইতিহাসের অংশ হন। কিন্তু এই যে শিহাবুদ্দিন, তিনি কখনোই ইতিহাসের অংশ হবেন না, কিন্তু তাকে অনুসরণ করে জীবনে সৎ পথে চলাটা অনেক সহজ, যে কারণে এই মানুষগুলোই আমাদের হ্যালো ইট 920 তে স্মরণীয় বরণীয়। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো শেষ করতে চাই, সবার রমজানের পবিত্রতা সবার কাছে ছুঁয়ে যাক, সবাই আমরা সবার জন্য দোয়া করি, এবং আজকের এই দিনটা থেকে, আজকের এই মাসটা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, আমাদের বাকি সময়গুলো আমরা পবিত্র হয়ে চলাফেরা করি। অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। আমি আজকে কিবরিয়া, আমার টিম মেম্বার লোবান, এবং যারা শুনলেন তাদের সবার পক্ষ থেকে শুভরাত্রি।
আমি ধন্য হয়েছি ধন্য তোমারি প্রেমের জন্য, আমি ধন্য হয়েছি ধন্য তোমারি প্রেমের জন্য, তোমারি পরশে জানিও ঘোষণাব জীবন হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি উপধন্য তোমারই প্রেমের জন্য। কপালে জুড়ে কে দিলে সুখের জয়তিকা, কপালে জুড়ে কে দিলে সুখের জয়তিকা, আঁধার ঘরে জেলে দিলে আলোর প্রদীপিকা, হাতে রেখা মোর বদলে দিয়ে ভাগ্যপুরে তো প্রসন্ন, আমি ধন্য হয়েছি ধন্য তোমারই প্রেমের জন্য। আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি, আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি, তোমার মনে রেখো আমার ভালোবাসার দাবি, আশার শ্রাবণ নয় প্রেমের প্লাবনে দুটি হৃদয় হলো পূর্ণ, আমি ধন্য হয়েছি ধন্য তোমারই প্রেমের জন্য। তোমারই পরশে জানিও গো শোনাবো জীবন হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি ধন্য তোমারই প্রেমের জন্য।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
Exclusively on FusionBD.com.